মন মুগ্ধকর হৃদয়ের প্রশান্তি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদ্রিদ চ্যানেল দর্শকবৃন্দ অনুষ্ঠান হৃদয়ের প্রশান্তি নিয়ে আবার একবার হাজির হয়ে আছি। আজকে আমরা হৃদয়ের প্রশান্তিতে এমন একটা বিষয় নিয়ে এসেছি ইনশাআল্লাহ, যেগুলো আমাদের হৃদয়ের মধ্যে অশান্তির যেগুলোর কারণে জাগরণ সৃষ্টি হয় সেই অশান্তির দূর করার জন্য আমরা আজকে হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠানে এমন একটা বিষয় নিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলতময় একটি হাদিস পাক আমরা শ্রবণ করে নিই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকতারুহুম আলিয়্যা সালাতান, তোমাদের মধ্য হতে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি সবচেয়ে বেশি দরুদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রতিবারের মতোই আমাদের সাথে রয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী বিডি মুসাদ্দিকদান মোহাম্মদ কামাল আত্তারি। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনাদের কলস, আপনাদের SMS এবং আপনাদের ভয়েস আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে। ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা যেই বিষয়টা নিয়েছি সেটা হচ্ছে এক প্রকার তকদির রিলেটেড। তকদিরের উপর ইমান আনাটা, ইমান রাখাটা আমাদের উপর কিন্তু ফরজ। আমরা সব তো ইমানের উপর বিশ্বাস তো করি, কিন্তু বাস্তবায়ন সেটা, অর্থাৎ বাস্তব জীবনে এটার প্রতিফলন আমরা ঘটাতে পারি না, বা আমরা এক্ষেত্রে অন্যমনস্ক অমনোযোগী থাকি। যেমন তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করা, এটা ইমানের অন্যতম একটা মূল ভিত্তি। যে তকদিরের ফয়সালাকে মানে না সে মুমিন নয়, সে মুসলমান নয়, সে মুসলমানের গণ্ডির মধ্যে সে থাকতে পারে না। তাই আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, আমরা তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস করি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেটা আমাদের বুঝে আসে তো বুঝে আসলো, যেটা বুঝে আসে না সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কল্যাণজনক বলে আমাদের মেনে নেওয়া যায়। তাই আজকে আমরা এমন একটা বিষয় নিয়েছি, সেটা আমাদের কথার কথা, অর্থাৎ আমাদের মুখে সবসময় আমরা আওড়াতে থাকি, সেটা হচ্ছে এমন যদি হতো কোন একটা জিনিস আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এসেছে বা একটা ফয়সালা এসেছে, তখন আমাদের আফসোস থেকে যায়, ইস এটা এমন না হয়, যদি এমন হতো তাহলে তো ভালো হতো মনে হয়, এর জন্যে এই তা না হয়ে যদি এটা হতো খুব ভালো হতো। এভাবে আমাদের মানে প্রত্যেকটা কাজের এন্ডিংয়ে, ফিনিশিংয়ে আমরা এরকম একটা কথা হয়তো অনেকেই বলে থাকি। আল্লাহ তাআলার ফয়সালার উপর রাজি এটা ভাষার মাধ্যমে প্রকাশ করার মতো মানুষ হয়তো আমাদের সমাজের মধ্যে খুব কমই পাওয়া যায়, যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা করেছেন ভালো করেছেন, হয়তো আমার বুঝে আসছে না কিন্তু এটাতে আমার জন্য কল্যাণ রয়েছে তাই আল্লাহ তাআলা আমার জন্য দিয়েছেন, এরকম বলার মতো মানুষ আমাদের সমাজের মধ্যে খুব কমই পাওয়া যায়। ইনশাআল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা এটার পুনর্জাগরণ করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আমরা যখন কোরআন ও হাদিস পড়তে থাকবো, সুন্নত নববীর উপর আমল করতে থাকবো, ইনশাআল্লাহ আমির আল সুন্নতের দেয়া যেগুলো মাদনী ফুল রয়েছে, যেগুলো রিসালা রয়েছে আমরা পড়তে থাকি, ইনশাআল্লাহ ওই স্পিডটা, অর্থাৎ তকদিরের ব্যাপারে আমাদের যে জানার এবং বিশ্বাস করার যে স্পিড, সেটা ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা যাচ্ছি কামাল ভাইয়ের কাছে, আপনাদের কল এবং SMS আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। কামাল ভাই, আজকে যেই বিষয়টা নিয়েছি, এমন যদি হতো,
বিসমিল্লাহির রহমানির রহিম, এমন যদি হতো তাহলে ভালো হতো,
ভালো হতো,
কিন্তু আমি আপনি বুঝি না ভালো
কোনটাতে,
আল্লাহ ভালো বেশি জানে, এই জিনিসটা আমরা বুঝি না।
জি,
প্রথমে একটা ঘটনা দিয়ে বলি, আল্লাহ যা করে
ভালোর জন্যই করে,
এটা যে বুঝে যায়
জি
সে কামিয়াব হয়ে যায়।
জি,
এরকম এক বাচ্চা এক উজির এরা গেছে শিকারে,
আচ্ছা,
কিন্তু উজিরের আদত ছিল যা কিছু হয় আল্লাহ যা করে
ভালোর জন্য করে,
এইটাই বলতো। তো বাচ্চা শিকারের পিছনে দৌড়তে দৌড়তে সেই উজিরকে হারাই ফেলছে,
আল্লাহ
মানে
গহীন বনের ভিতরে প্রবেশ করে
হারাই ফেলছে,
জি
কুল নাই এই ধরনের বন, উজির একদিকে,
বাচ্চা
একদিকে, এখন বাস ছাড়ে পাইছে কিছু বন জঙ্গলের মানুষ,
জঙ্গলি মানুষ
এরা কয় আজকে পাইছি একে তো আমরা আজকাল জঙ্গলি মানুষ তো কোনটা খাদ্য কোনটা আহার দুটা বুঝে না, এরা যা পায় তা খেয়ে নেয়, বাদশাকে এরা এদের কারণ জন্য উৎসর্গ করবে, এই ধরনের সব প্রস্তুতি
নিয়ে নিয়েছে,
বাদশাকে এরা শেষ করে দেবে।
আচ্ছা,
এখন একজন এসে বলল বাদশার আঙ্গুল একটা ক্ষত ছিল,
আচ্ছা
মানে খারাপ জখম,
হুম
বলে তো হবে না,
হবে না,
একে ছেড়ে দিছে।
হুম,
বাদশা আবার কোনোভাবে রাজ্যে ফিরে আসছে, অনেক লম্বা করে আমি শর্টকাট বলতেছি।
আচ্ছা আচ্ছা, জি।
এখন উজি না পাওয়ার কারণে আবার চলে আসছে বাদশা, নিজের সব দুঃখ যন্ত্রণা ঘটে যাওয়া অতীতের ঘটনা সব বলতেছে। ওই উজিরের একটা অভ্যাস, আল্লাহ যা করছে ভালো করছে। এখন বাদশা এটা রাগে অগ্নিশর্মা, আমি বিপদে পড়ছি আর তুমি আল্লাহ যা করছো একে বন্দি করো, একে শাস্তি দাও।
জি,
তো বলতেছে আল্লাহ যা করছে সত্যি ভালো করছে। বাদশা বলে আর কি বিস্তারিত কেন এই কথা তো বলতেছ? উজির বলল দেখেন আপনার সাথে আমি ছিলাম, যদি আমি সহযোগ ধরা ফিরতাম আপনি বেঁচে যাইতেন, আমার তো কোনো ক্ষত নাই জখম নাই, তাহলে আমি তো ফিরে যাইতাম। তো আল্লাহ যা করছো তো ভালোর জন্যই করছো, একদম জাল থেকে বেড়ে গেছে, ইস করতে করতে সারাদিন শেষ গপে মারে
থাকে,
কিন্তু বান্দা বুঝে না। আমরা তকদিরের উপর ইমান এনেছি, আনতে হবে, নাহলে বরবাদ। আমার মুকাদ্দরে নাই যদি মেনে নিই, যদি আল্লাহ যা করে ভালো করলো এই কথাটা যদি বলি তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির উপর রাজি ছিলাম। আজ বলি আরে দোস্ত বলিস না, আজকে কত বড় একটা মাছ চলে গেছে, মানে বুঝাতে পারতেছি না। এই কথাগুলি আমি আপনি চিন্তা করি, এটাকে আল্লাহর সন্তুষ্টিমূলক কথা হচ্ছে বারবার আমি বলতেছি।
জি,
মাওলা আমার মুকাদ্দরে মাস্টার আকেনে জাল থেকে চলে গেছে, হয়তো সবাই রটারি মারছে জাগার জন্য, সবাই ভাসে, ইস আমি একটু জন্য ফাই নেই
ফাই নেই,
অনেক অনেক ধরনের কথা
বলে থাকেন। জি,
এই কথাগুলি বাস্তবিক পক্ষে যে বা যাহারা আমরা বলি, আমাদের কিন্তু তাওয়াক্কুলের অভাব আছে, আল্লাহর উপর বর্ষার উপর অভাব আছে।
জি,
কারণ যারা আল্লাহকে বর্ষা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে,
জি,
তারা এই ধরনের কোনো কথা কখনো বলবে না। আপনি আল্লাহর নবী রসুল সাহাবা ইকরাম প্রতিটি আল্লাহওয়ালাদের জিন্দেগি যদি দেখেন না,
জি,
এরা যেমন এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ফদ দিয়ে হেঁটে যাচ্ছে,
জি,
উপর থেকে কিছু ময়লা আবর্জনা ওনার শরীরে পড়ছে, আলহামদুলিল্লাহ যা হয়েছে বালা, এটা না হইতো আমার যে আমার এটা আগুন ফরার উপযুক্ত, মানে নিজেকে কিভাবে তিরস্কার করলে। এখন আমাদের গায়ে যদি একটা কারো গায়ে যদি একটু কি পড়ে যায় সেটা
ঝগড়া লেগে যায়
লেগে যায়। জন্য আল্লাহ তাআলার ফয়সালার উপর বান্দা যদি রাজি থাকে, ওই বান্দার মর্তবা মর্যাদা নৈকট্য ইলাহি বেড়ে যায়,
মাশাআল্লাহ।
কারণ এই দেখেন স্বাভাবিক মানুষ যে দর্শকও আছে, কোনো না কোনো এলাকায় বেশ কম থাকে কিছু লোক, আরে না লোকটা সর্বদা আল্লাহর উপর তাওয়াক তাওয়াক্কুল করে, অভিযোগ করে না, ইস যদি এটাও তো বলে না, এই ধরনের লোক দেখা যায়,
খুবই কম
কম। এখানে এই জিনিসগুলো দেখেন, আমি যে বা যারা বলি আমি এটা হবে সেটা হবে, তকদিরের মামলা তো আমার হাতে নাই
নাই। জি জি, এটা আসলে বিশ্বাসের মূল ঘাটতি।
এবং গত কয়েকদিনের ঘটনা একটা,
জি,
একজন লোক তার স্ত্রীকে আগ বাড়িয়ে দেওয়ার জন্য আসছে,
আচ্ছা,
ট্রেন স্টেশনে, মানে কোথাও পাঠাচ্ছে
পাঠাচ্ছে
আত্মীয়র বাড়িতে, সুস্থ সবল,
জি,
কোনো বিমারি নেই, সে ট্রেন থেকে নামতেছে হুসুটকে পরে ট্রেনের চাকার তলে, মানে মিনিটের ভিতর
স্বামী
স্বামী
তার মত ওখানে লেখা ছিল
মিনিটের ভিতর।
আল্লাহ 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 জি।
এখন যদি স্ত্রী বলে হায় 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 আমার স্বামী কেন এখানে আইসে, কেন আমাকে আকবার আসছে, না আসলে তো ভালো হইতো, অনেক কিছু। দেখেন আল্লাহ তাআলা বান্দার মুকাদ্দরে
জি
তকদিরে যেখানে মৃত্যু রেখেছে সে ওখানে যেতে, এরকম একটা ঘটনা আছে তো সুলাইমান আলা নবী আলাইহিস সালামের দরবারের ঘটনা।
আচ্ছা,
এক ব্যক্তি ওনার দরবারে বসে আছে, এখন মালাকুল মত আলাইহিস সালাম ওই ব্যক্তিকে দেখতেছে, কি রে তুই এখানে কেন, তোর তো মৃত্যু হবে ভারতবর্ষ ইন্ডিয়ায়, তুমি এখানে কেন?
তাজ্জব।
এখন এই ব্যক্তি মালাকুল মত আলাইহিস সালামের ভয়ঙ্কর দৃষ্টি দেখে সে এসে বলল কাকে, সুলাইমান আলা নবী আলাইহিস সালামকে।
জি,
বলল হুজুর এই লোকটা
আমাদের
বড় বড়
চোখে
দেখে কে ফেলবে এই ধরনের তাকাচ্ছে, আমাকে এখান থেকে অন্য কোথাও পাঠাই দেন, আপনার তো বাতাসের উপর হুকুম রাখে, ঠিক বাতাস উড়িয়ে ওনাকে
হিন্দুস্তানে
মৃত্যু ওখানে পৌঁছিয়ে দিল।
আল্লাহ আল্লাহ।
মালাকুল মত ওর রূহ তো কবজা করে নিল। সুলাইমান আলা নবী আলাইহিস সালাম মালাকুল মতকে জিজ্ঞাসা করলো, তুমি কেন একে পরবর্তীতে বড় বড় চোখ করে দেখার কারণটা কি? তখন মালাকুল মত আলাইহিস সালাম বলল, আসল কথা এর মুকদ্দরে মৃত্যু লেখা আছে কোথায়,
হিন্দুস্তানে,
হিন্দুস্তানে এ বসে আছে আপনার দরবারে, আমি তো তাজ্জুব, এ কিছু করে ভিতরে ওখানে মৃত্যু কিভাবে যাবে? তখন আমি তার দিকে ভয়ানক দৃষ্টিতে দেখলাম, সে আপনার কাছে ফরিয়াদ করলো, টাইম মোতাবেক বাতাস ওখানে নিয়ে গেল, তারও আমি কবজ করে নিলাম। এটা হচ্ছে মুকদ্দরের তকদিরে যা আছে এটা তো ঘটবেই ঘটবে। এখন আমি আপনি আরে আরে তুমি কেন ওই লোকটার কথা শুনে ওইখানে গেছিলা, অনেক সময় বিমান
দুর্ঘটনা হয়ে যায়
কেন যাওয়ার দরকার ছিল, অনেক সময় গাড়ি কেন করার দরকার ছিল, অনেক সময় মানুষ হয়তো দ্রুত গতিতে বা নিজের অসাবধানতা আছে, এটা একটা কথা, কিন্তু মুকাদ্দরে যেটা ঘটার এটা তো ঘটতেই থাকবে। এখানে আমি আপনি ফার পাবো
না,
না এখন বন্ধার উচিত। যেমন কিছুদিন আগে ঘটনা, এক ইসলামের মুসিবত আসছে, সবাই বলতেছে এটার কারণে এটার কারণে, এ বলল না আমার তো তকদির আছে জন্য এসে, কিন্তু এই ধরনের লোক
রেয়ার কম
অল্প
জি,
এটা আমার মুকাদ্দরে আছে।
এক্ষেত্রে কামাল ভাই একটা জিনিস দেখা যায়, একটা তকদিরে ফয়সালা আছে, এখন বিপদ আমার উপর চলে আসছে, এখন আমি বা আমার আত্মীয়স্বজন যারা আছে তারা অন্যজনকে দোষারোপ করতে থাকে, যেমন একে বিয়ে করার কারণে আজকে মুসিবতটা আসছে, এ ওই বন্ধুর সাথে চলতো এই বন্ধুর কারণে তার এই বিপদটা আসছে, আরেকজনকে দোষ দিয়ে থাকে, বা সকালে যাওয়ার সময় কালো একটা বিড়াল দেখছে পথের মধ্যে, সেই জন্যে এই হোঁচট খেয়ে এই কাজটা হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি নানা
যেমন কথার আমরা কিছুদিন আগে ঘটনা বাংলাদেশে।
জি জি,
আজকে মেহেদী রাত কালকে বিবাহ,
জি
স্বামী আজকে মারা গেছে,
ইন্নাল্লাহ।
এখন এই মেয়ের অপরাধ কি?
অপরাধ কি দেখাই হয় নাই?
যেবার যাহারা বলে মেয়েটা অফায়া বা এই মেয়েটা বর্ষকুলী বা হারাপ,
জি
দেখেন কোন মুসলমানকে খারাপ করা এটা গুনাহে কাবীরা,
কাবীরা
এক,
অন্তর
দ্বিতীয়
জি
কোন মুসলমানের মনে আঘাত করা এটাকে বলা হচ্ছে কাবাগরে আঘাত সাজে কি আরো
মারাত্মক। জি
দেখেন কাবাগরকে সবাই ইজ্জত করে সম্মান করে, কাবাগর আঘাত করা কি পছন্দ করবে
না,
কিন্তু বন্দা দিলে আরো বেশি মারাত্মক বলা
আঘাত করে মানুষ।
দেখেন একজন স্ত্রী নতুন একটা বউ বধূ আপনার ঘরে আসছে, এখন আপনি যদি বলেন না আগে আমাদের পরিবার অবস্থা খুব ভালো ছিল, এই আসার পর থেকে আমাদের অবনতি শুরু হয়ে গেছে, ব্যবসার মধ্যে অবনত বা চাকরি নাই, যেমন একটা লোক ভালো একটা চাকরি করতো বিদেশে, এ বিয়া করছে, বিয়া কর দুই মাস পরে গেছে চাকরি গেছে, এ বলে যদি এই মেয়েটা আমি বিয়ে না করতাম আজকে আমার এই চাকরিটা যাইতো না, ও ভাই এই মেয়েটা কি তোমার রিজিকের নির্ধারণকারী, তকদির নির্ধারণকারী,
এই নিশ্চয়তা কোথেকে পেলো যে এটাকে বিয়ে না করলে তার চাকরি থাকে?
এটা হচ্ছে আল্লাহকে যেভাবে মানা দরকার, জানা দরকার, বিশ্বাস করা দরকার, ওই শিক্ষাটা না নেওয়ার কারণে এই অবস্থা। লোকে বলে না রাকে আল্লাহ
মারে কে,
মারে কে, কিন্তু সবাই বলে
জি
আমাদের ক্ষেত্রে কম
জি,
আমলের ক্ষেত্রে
কম
কম। আল্লাহ যদি বাঁচায় রাখে দুনিয়ার কোনো কুদরত নাই তাকে মারা, আর আল্লাহ যদি তার মৃত্যু দেয় দুনিয়ার কোনো কুদরত নাই তাকে
বাঁচানোর,
এই জিনিসটা আমরা মেনে নিই।
জি,
নাহলে কি হবে জানেন, হৃদয়ের মধ্যে শুধু
হাই
হাই কেন এটা করলাম। একজন আমাকে বললো এই ব্যবসাটা না করলে ভালো, আমার সব পুঁজি চলে গেছে,
চলে গেছে
বুঝছেন।
জি,
আমাকে ভাবি চিন্তা করি, খুব ভাবি চিন্তা করছি, সব করার পরও গেছে গা।
জি,
অনেক সময় মানুষ জুয়া খেলে এই জন্য, জুয়া খেলা খেলে এই জন্য চলে যায়,
চলে যায়।
কিন্তু অনেক সময় মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করার পরও চলে যায়।
আল্লাহ,
জুয়া খেলার দাবাই দোষ
তার অপরাধ। জি,
আপনি কেন জুয়া খেলছো?
জি,
কিন্তু বিবেক বুদ্ধি পরামর্শ সবার সাথে অভিজ্ঞতা আল্লাহদের সাথে করার পরও তো গেছে গা, এখন আর খাপ কারের দোষ দিবা, মোকার ধরে মেনে নাও,
মেনে নেওয়া ভালো।
মেনে নেওয়ার মধ্যে ফায়দা কি, যেটা গেছে গেছে কেউ শেষ, কিন্তু ওই যাওয়ার সম্পদ নিয়ে যে আমি টেনশন করি তাহলে আমার বর্তমান যে সুখ আছে ওইটা তো গেছে গা,
গেছে গা। জি জি,
এই জন্য কিছু করার আগে
বা
হারিয়ে যাওয়ার আগে চিন্তা করি, যেটা গেছে গা আলহামদুলিল্লাহ, যেটা পাইলাম আলহামদুলিল্লাহ, যেটা নাই সেটা বলে আলহামদুলিল্লাহ। না হলে কি ভেদ, দেখেন একজন লোক আপনি দেখবেন কারো যদি টেনশন এসে যায়,
জি
ভাই রে আমার সম্পদটা কেন গেল, দেখবেন তার রাতের ঘুমটা গেছে গা। কারো যদি টেনশন এসে যায় আমার ছেলেটা অকাল কেন মৃত্যুবরণ করলো, তার টেনশন এইটা ঢুকার কারণে ঘুমটা গেছে। এই জন্য মওলার দরবারে একজন মুমিন মুসলমানের কিতাবে আছে, এই যদি কাটাও যদি বিদ্ধ হয়,
জি
কাটা লাগে, ওইটাও নাকি তার গুনার কফারা হয়ে যায়, তার মকাম বাড়িয়ে দেয়। যেমন কিতাবে আরও আছে, আজকে তো আমাদের সমাজে যারা মুসিবত পড়ে মুসিবতকে কেউ অ্যাকসেপ্ট করে না।
জি,
সুখে থাকলে ও মাশাআল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছে অর্থ দিয়ে মৃত্যু দিয়ে।
জি,
সুখে থাকলে ফতি ফুসিওয়ালার মুখ দিয়ে দেখবেন এই কথাটা।
জি
আছে, আর দুঃখে থাকলে আরে বলিস না আমার মতো দুঃখে কেউ নাই দুনিয়াতে, মনে আমি সব চাইতে খারাপ,
কি দোষ করলাম কি গুনাহ করলাম জানি না।
এই জিনিসটা ঠিক না, আপনি যখন নিয়ামত পাইবেন তখন মাওলার
শুকরিয়া
শুকরিয়া, আর যখন মাওলা পরীক্ষার মধ্যে ফেলে তখন বলে আমার চাইতে বড় কষ্ট মনে আর কেউ নাই, আর কেউ নাই,
উচিত নেই,
এটা ঠিক না।
মাশাআল্লাহ কামাল ভাই, আমাদেরকে অনেকে এসএমএস করেছেন, কলও করেছেন, আমরা এদিকে একটু যাচ্ছি। আমাদেরকে লালমনিরহাট থেকে রুফায়দা বলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি আপনাদের অনুষ্ঠান দেখছি খুব ভালো লাগছে আমার এবং আমার পরিবারের জন্য, দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর খাস দয়া করুক, সবাইকে ভালো রাখুক। জি, পরবর্তীতে লিখছেন বিনতে আব্দুস শাহিদ, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, সিলেট শ্রীমঙ্গল থেকে, আপনারা কেমন আছেন হুজুর? আপনাদের মুবারকবাদ আমাদের জন্য, দোয়া করবেন হুজুর ইনশাআল্লাহ। আমাদের মাঝে চ্যানেল দেখতে থাকুন, আল্লাহ তাআলার দয়া আপনাদের উপর বর্ষিত হোক। আর আমাদের যা এক্ষেত্রে আজকে যা বিষয় নিয়েছি সেক্ষেত্রে আমাদের যা জানার আছে আমরা কিছু এসএমএস করে দেই, কল করি ইনশাআল্লাহ, আপনাদের কল রেকর্ড চালানো হবে ইনশাআল্লাহ। জি কামাল ভাই, এক্ষেত্রে কিছুদিন আগের কথা যে ছাত্রদেরকে পড়াচ্ছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মানব সৃষ্টির ব্যাপারে একটা হাদিসে পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন যে মাতৃগর্ভের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে তিন চারটা স্তরের মধ্যে রাখেন, স্টেপ পরে আল্লাহ তাআলা ওখানে একজন ফেরেশতা পাঠান, ফেরেশতাকে আল্লাহ তাআলা চারটা জিনিস লিখে দেওয়ার হুকুম করেন। একটা হচ্ছে ওই ফেরেশতা তার রিজিক লিখে দেয়, ওই বান্দা সারা জীবন যা খাবে, ওই বান্দার মৃত্যুটা লিখে দেয়, এবং ওই বান্দা ভালো কাজ করবে না খারাপ কাজ করবে তার আমলটা লিখে দেয়। চতুর্থ নম্বর যেটা লিখে দেন সেটা হচ্ছে বান্দা কি দুনিয়াতে সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে, সে কি নেককার হবে না বদকার হবে, তা এটা তকদিরে ফয়সালা লিখে দেওয়া হয়, সে সাঈদ না শকি সেটা লিখে দেয়। আচ্ছা, দেখা যায় পরবর্তী হাদিসে বাগ মধ্যে লাস্টে আসছে যে বান্দা আমল করে, নেক আমল করে, নেক আমল করে, করতে 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 তার আর জান্নাতের মধ্যে শুধু এক গজ এক হাত দূরত্ব বাকি থাকে, আর একটা আমল করার দেরি সে জান্নাতে প্রবেশ করবে, এতটুকু পর্যন্ত সে পৌঁছে যায়। তখন দেখা যায় তকদিরের ওই লিখনটা সামনে চলে আসে, তখন মানে তার অবস্থা এমন হয় সে নিজেই গুনাহটাকে অ্যাকসেপ্ট করে নেয়, সে দুনিয়ার মধ্যে তার অবস্থা খারাপ হয়ে যায়, সেই এটা অর্জন করে, সে খারাপ কাজ করে, শেষ পর্যন্ত সে দোজখের অধিবাসী হয়ে যায়। আর কোনো নেককার মানুষ যার তকদিরের মধ্যে লেখা হয়েছে সে কি সৌভাগ্যবান, সে গুনাহের কাজ করছে করছে কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে জান্নাত আর তার মাঝে জাহান্নাম আর তার মাঝে এক জেরা এক হাত পর্যন্ত বাকি আছে। নেক সোহবতের কারণে বা তার তকদির চেঞ্জ হয়েছে তওবার কারণে সে এমন একটা ভালো কাজ করে ফেলে সে জান্নাতি হয়ে যায়। এই যে দুই একটা জিনিস আলোচনার বিষয়, যেটা হচ্ছে রিজিক, আমাদের অনেক আগেই লেখা, এটা আমাদেরকে জন্মের আগেই, আরেকটা হচ্ছে আমাদের মৌত কোথায় হবে এটা
জন্মের আগে।
জি, এখন এই দুটোটা জিনিসের ব্যাপারে আমরা সবসময় টেনশনে থাকি, আর তকদির যেটা আমাদের লিখে দেওয়া হয়েছে সেটার উপর আমাকে বিশ্বাস রাখতে হবে এবং এর জন্য কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমি যেন এই মানে যারা দুর্ভাগা তাদের লিস্টিভুক্ত যেন আমি না হই, আল্লাহ তুমি আমাকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো। দোয়া করা দরকার, কান্নাকাটি করা দরকার, কার কোন দোয়ার দ্বারা কোন উসিলায় আল্লাহ তাআলা ওই বান্দার তকদিরকে চেঞ্জ করে দিয়ে তাকে জান্নাতের লিস্টে অন্তর্ভুক্ত করে দেন এটা তো আমরা জানি না। তাই ওই যে বললেন রিজিকের ব্যাপার সেবারটা, আমরা এটা নিয়ে খুব টেনশনে থাকি, মৃত্যুকে নিয়ে টেনশনে থাকি, কিন্তু এটা তো আসবেই নিশ্চিত। আর যেটার ব্যাপারে আমাকে টেনশনে থাকতে বলা হয়েছে সেটার ব্যাপারে কোনো টেনশন নেই, নেক আমল তো
আমি আলে সুন্নাত যেটা বলেন বেশিরভাগে মানে আমাদের মুকাদ্দরের যে খুফিয়া তদবির এটা নিয়ে বন্দা চিন্তা হওয়া দরকার।
জি,
মানে আমি টেনশনে যদি তাকি এটা নিয়ে তাকি
না,
কিন্তু এখন হয়ে গেছে যেটা আমি পাবো সেটা নিয়ে টেনশন, আমি পাবোই পাবো। তিরমিজি শরীফে একটি হাদিসে মুবারাক এরকম আছে যে যেভাবে ফাকিরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে রিজিক পায়, মানুষও যদি ওইভাবে তাওয়াক্কুল করে তারাও ফাকির মতো রিজিক পাবে। দেখো ফাকির সকালবেলায়
এরা আশরাফুল মখলুকাত না,
তার খালি ফেটে বের হয়,
বের হয়
সন্ধ্যায় বড়া ফেটে
চলে
ঘরে আসে, তারা তাওয়াক্কুল করে মাওলার উপর ফেট ভরে ঘরে আসে যায়।
আলহামদুলিল্লাহ,
আপনি দেখবেন এই ধরনের সবাই তো একজন বন্দা হিসাবে আমার আপনার উচিত হবে যদি এমন হতো তেমন হতো না করে গণকের মতো, দেখো তো গণকের অভ্যাস, গণক না হয়ে মাওলার দেওয়া তকদিরের উপর রাজি থাকি। অনেকে ছিল অসুস্থ খালি আমার ঘরে বারবার আমার ঘরে অসুস্থ, আমার দুটা ছেলে হয়েছে এটা মরে গেছে বাকি সবার আছে আমারটা না চলে গেছে, এই ধরনের অভিযোগ অলা কথা। কারণ আল্লাহকে যে বা যারা অভিযোগ করে সে তো নিজেকে বরবাদের খাতায় নাম লিখাই দেয়। এই জন্য আমার আপনার মাওলার ক্ষেত্রে, তকদিরের ক্ষেত্রে, আমার আপনার বলার ক্ষেত্রে সর্বদা চিন্তা করতে হবে আল্লাহ তুমি যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ
যেভাবে রাখছো আলহামদুলিল্লাহ, এটা বলা যারা বলে বা যারা বলে গিয়েছে তারাই জান্নাতের অধিবাসী হওয়ার সুযোগ পেয়ে গেছে।
মাশাআল্লাহ, মারহাবা। মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা আপনাদের কলের দিকে যাচ্ছি, আপনাদের দুই একটি কল নিব, এরপর ইনশাআল্লাহ মুবাল্লিগ দাওয়াত ইসলামী মাওলানা মাহমুদ রুদ্দিন আত্তারি হুজুরের খিদমতে হাজির দিব। হুজুর আপনাকে অসংখ্য মোবারকবাদ। মাশাআল্লাহ, জি কল চালিয়ে দিন।
আমি ক্যাপ্টেন শরীফ মাহমুদ হোসেন মিরপুর ঢাকা থেকে বলছি। ঈদের প্রশান্তি অনুষ্ঠান আজকের বিষয়ে যদি এমন হতো, এই বিষয়ে আমরা মোবাইলিগে দাওয়াত ইসলামের কাছ থেকে মাদানী ফুল আশা করছি। আসলে আমরা অনেক সময় অনেক কিছুতেই হতাশ হয়ে যাই, কোনো কিছু না পাওয়াতে বা কোনো কিছু কল্পনা করে, তারপরে যখন ওটা হয় না তো সেটা বেশি হতাশাতে রূপান্তরিত হয়। তো সেই ব্যাপারে আমরা মাদানী ফুলের দ্বারা ইনশাআল্লাহ ভবিষ্যৎকেও সজ্জিত করতে পারবো। এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন মাসুদ হুজুর এবং আরো অন্যান্য যারা পরিচালনায় আছেন তাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। জি ইনশাআল্লাহ, আমরা আপনার কল রিলেটেড নুরুদ্দিন হুজুরের কাছে ইনশাআল্লাহ আমরা কিছু জানতে চাইবো ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম সামদান মুস্তাসিদ হোসেন, আমি মিরপুর ঢাকা থেকে বলছি। হৃদয় প্রশান্তি অনুষ্ঠান আমি দেখতেছি, খুব ভালো লাগতেছে সবগুলা। মাসুদ আঙ্কেল এবং অন্যান্য আঙ্কেলকে আন্তরিক মোবারকবাদ।
মাশাআল্লাহ, আপনাকেও আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। জি, পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ জহির রহমান, আমি রাজশাহী থেকে বলছি।
জি,
আমি তো রেগুলার আপনাদের চ্যানেল দেখি, আমাকে খুব ভালো লাগে, তো পরিবারের দেখি আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাকে খুব ভালো লাগে এবং আমি কিছু কিছু কাজ অনুসরণও করি।
মাশাআল্লাহ মারহাবা। জি, এখন আমরা আলোচনায় ফিরে যাচ্ছি যে নুরউদ্দিন হুজুরের খিদমতে হাজির দিচ্ছি। হুজুর, অনেক সময় আমরা তকদিরের উপর পরিপূর্ণ বিশ্বাস রেখেও আমরা এটা আমাদের কার্যজীবনে আমরা এটা প্রতিফলন ঘটাতে পারি না, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এটার উপর আমরা বাস আফসোস করে থাকি, যিস এরকম যদি না হতো, আমি যদি এখানে না যেতাম তাহলে এরকম না হতো। অনেকে দেখা যায় মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়েছে, তখন বড় একটা দুর্ঘটনা হয়ে গেল, ইস আমার ছেলেরা যদি ঘরে নামাজ পড়ে নিত তাহলে ওই দুর্ঘটনা না হতো। অনেকে ঘরে নামাজ পড়ছে না, আবার অনেকে আল্লাহ তাআলার বলির মাজারে পাকে গিয়েছে, জিয়ারত করছে, এদিক দিয়ে তার মানি ব্যাগ থেকে শুরু করে সব কিছু চুরি হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। এখন আল্লাহ তোমার কাজ করতে গিয়েছি, তোমার বলির দর্শনে গিয়েছি, ওখানে মুসিবতটা আসলো, তো মানে একটা আফসোসে থেকে যায়। এখন আমাদের তাওয়াক্কুল কীরকম মজবুত করা দরকার, এবং এক্ষেত্রে আমাদের একটা মানে ভরসার আশ্রয়স্থল কীভাবে আমরা তৈরি করতে পারি?
বিসমিল্লাহির রহমানির রহিম। মাসুদ, আপনাকে ধন্যবাদ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আজকে কামাল ভাই অনেক দূর দূরান্ত থেকে সফর করে মাদানী কাজ করে এসেছেন, আপনিও অনেক দূর থেকে এসেছেন। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতার সাথে এবং আফিয়াত সহকারে, নিরাপত্তা সহকারে আল্লাহ পাকের ইবাদত এর মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, অর্থাৎ আমার আল্লাহও তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে উল্লেখ করেছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ হচ্ছেন এমন ব্যক্তিত্ব যারা প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের প্রতিটা বিষয়ের উপর সন্তুষ্ট থাকতেন। তারা সন্তুষ্ট থাকতেন, তাদের উপর আবার আল্লাহ তাআলাও সন্তুষ্ট। ওলামায়ে কেরাম যারা মুফাসসিরিন কেরামগণ বলছেন যে ওয়ারাদু আন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট ছিল বলেই আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছে। প্রথমত বান্দা হিসেবে একজন মুমিনের এটা একটা বৈশিষ্ট্য যে তাকে সর্বদা আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকতে হবে। যেমন কিতাবের মধ্যে এসেছে হযরতে ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা, অনেক বড় আলিমে দিন ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মানের পীর ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো ওনার খাদেম একবার ওনার ইন্তিকালের পর একটা ঘটনা উল্লেখ করেছেন,
জি,
সেটা হচ্ছে ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা, জি
জি,
30 বছর পর্যন্ত কোনোদিন হাসেননি।
আচ্ছা,
30 বছর পর্যন্ত,
জি।
ওনার একটা একটা বৈশিষ্ট্য ছিল, উনি আল্লাহর ভয়ে সর্বদা চিন্তিত থাকতেন, কান্নাকাটি করতেন ইবাদতের মধ্যে। যেদিন ওনার একজন ছেলে ইন্তিকাল করলো ওই দিন উনি মুস্কি হাসা শুরু করলেন। ওনার খাদিম বলল, হুজুর হাসার সময় হাসেন না, কান্নার সময় হাসতেছেন, কারণটা কি? তো ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা বললেন, আসলে আমি এতদিন হাসি নাই একটা বয়ে যে আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট কিনা, আমি আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারছি কিনা।
জি,
আজকে হচ্ছে কান্না করার দিন, তো আজকে আমি আল্লাহকে এটা আল্লাহ তাআলার দরবারে এটা আচরণ দ্বারা পেশ করছি যে আল্লাহ, যদি আজকে আমার দুঃখের দিন, তুমি আমাকে নিয়ামত দিয়েছিলে, আজকে আমার কাছ থেকে নিয়ামতটা নিয়েছো, আজকে দুঃখ প্রকাশের দিন আমি কোনো দুঃখ প্রকাশ করছি না, আমি তোমার সন্তুষ্টির উপর সন্তুষ্টি প্রকাশ করছি।
সুবহানাল্লাহ।
ওই খাদিম বলল, এই আচরণটা দেখে আমার বড়ই ভালো লাগলো এবং আমি খুবই প্রভাবিত হলাম যে ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা আল্লাহ পাকের কেমন অনুগত ছিলেন, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর কেমন সন্তুষ্ট ছিলেন যে উনি ওনার ছেলে ইন্তিকালের পরেও মুস্কি হেসে আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর সন্তুষ্টি প্রকাশ করছে। এভাবে রিওয়ায়েতের মধ্যে এসেছে হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি একজন বড় বড় মানের সাহাবি, উনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ উনি দোয়া করলে দোয়া কবুল হতো। একবার ওনার শরীরের মধ্যে জ্বর আসলো, প্রচণ্ড জ্বর, কয়েকদিন ধরে এটা যাচ্ছিল না। কামাল ভাই, ওনাকে যারা দেখতে এসেছে ওদের মুসিবত চলে যায় ওনার কারণে, উনি দোয়া করলে মুসিবত চলে যায়।
আল্লাহ,
তো যারা দেখতে এসেছে সেবা শুশ্রূষা করতে এসেছে তারা বলতেছে, হুজুর আপনি তো দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি অসুস্থ, গায়ে জ্বর হয়েছে, আপনি একটু নিজের জন্য দোয়া করুন না। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি করব না, কেননা আমি একটা হাদিস শরীফ শুনেছি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাক থেকে, কাল কিয়ামতের ময়দানে
আল্লাহ পাকের আরশের নিচে 70,000 এমন বন্দা দাঁড়িয়ে যাবে, যাদের উদ্দেশ্যে বলা হবে ওই বন্দারা কোথায়, যারা দুনিয়ার মধ্যে শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করত, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকত, তারা কোনো চিকিৎসা গ্রহণ করত না, তারা যে আল্লাহ তাআলার প্রতিটা বিষয়কে এত আন্তরিকভাবে নিত, তারা কোনো অসুস্থতার
কারণের
মোকাবিলা হতো না।
জি,
এটা যখন উনি বর্ণনা করলেন তো সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসলে আল্লাহ পাক চাচ্ছেন আমি অসুস্থ থেকে আমার যেন মর্যাদা বৃদ্ধি হয়, আল্লাহ পাকের দয়া যেন আমি পেতে পারি, সেই জন্য আল্লাহ পাক আমাকে এই যে অবস্থায় রেখেছেন আমি এই অবস্থার উপর খুশি আছি। আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকার একটা বড় বৈশিষ্ট্য সেইদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ, আপনারা অনেকবার মাদানী চ্যানেলের মধ্যে আলোচনা হয়েছে, তার বরকতের নিয়তে শুধু এটা আলোচনা করতে চাই, যখন উনি ওনার ঘরের সব কিছু আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকের মধ্যে পেশ করলেন, তো ওনার বোতামের জায়গায় কাঁটা লাগিয়ে দিয়েছেন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, অন্যান্য দিন আসেন জান্নাতি পোশাক পরিধান করে, ওই দিন এসেছেন ওভাবেই যে জান্নাতি পোশাকের মধ্যে একটা কাঁটা লাগানো অবস্থায় যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রয়েছেন। আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে জিজ্ঞেস করলেন, মুসকি হাসলেন এবং জিজ্ঞেস করলেন যে হে আমার জিবরিল আমিন, আজকে কি হলো? জান্নাতিরা জান্নাত থেকে আসে, ফেরেশতারা যখন আসে তাদের জান্নাতি লিবাস থাকে, আজকে এটা কোথায় গেল আর এইরকম কেন? তখন জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে আজকে আবু বকর আল্লাহকে রাজি করে নিয়েছে, আবু বকরের যে আমল আজকে করেছে আপনার দরবারে সব কিছু কোরবান করে দিয়েছে, এটা আল্লাহ তাআলার বড় পছন্দ হয়েছে, আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সর্বস্ব বিলীন করে দিয়েছে এবং ছালার মতো একটা কাপড় পরিধান করেছে বোতাম লাগিয়েছে কাঁটা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন যে জান্নাতবাসী যারা রয়েছে আবু বকর সিদ্দিক যেরকম পোশাক পরেছে তোমরা ওরকম পোশাক
পরো। সুবহানাল্লাহ।
এর এটা যখন শুনলেন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকিয়ে আমার নবী মুসকি হাসছেন, তখন আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা সালাম দিয়েছেন এবং আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করেছেন, জানতে চেয়েছেন, আবু বকর সিদ্দিক অনেক বড় ব্যবসায়ী ছিল, অনেক টাকার মালিক ছিল, সম্পদশালী ছিল, ইসলামের জন্য দিতে 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 এমন অবস্থা হয়েছে গায়ের কাপড় পর্যন্ত খুলে দিয়েছে, এই অবস্থার উপর কি আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের উপর সন্তুষ্ট
কিনা?
মাসুদ ভাই, এই কথাটা যদি আমরা খেয়াল করি কামাল ভাই, পৃথিবীর মধ্যে সমস্ত মখলুকাত সর্বদা সচেষ্ট থাকে আল্লাহকে রাজি করার জন্য, আপনি যদি একটা পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, তিমি মাছ পর্যন্ত এবং আশরাফুল মখলুকাত মানুষ পর্যন্ত সবাই আল্লাহ পাককে রাজি করার জন্য সর্বদা চেষ্টা করে, কিন্তু সেই স্বয়ং আল্লাহ পাক যিনি রব্বুল আলামিন সমস্ত জগতের প্রতিপালক, উনি জিজ্ঞেস করছেন আবু বকর কি আমার উপর খুশি আছে কিনা। এটা যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি চেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কি তো মর্যাদা, আমার কি কি অবস্থা, আবু কুহাফার ছেলের কি আবার কি অবস্থা হতে পারে, কি মর্যাদা থাকতে পারে, তার কি আবার এরকম কোয়ালিটি থাকতে পারে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হবে না? আমি তো সর্বদা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট, কেন উনিই হচ্ছে প্রথম মুবাল্লিগ, উনিই হচ্ছেন প্রথম দাওয়াত দানকারী, আজকে ইসলামের জন্য প্রথম কোরবানি দানকারী। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা যদি আমরা দেখি, যদি এমন হতো আমাদের আসবে না। মাসুদ ভাই, হাদিস শরীফের মধ্যে রয়েছে দুইটা জিনিস নিয়ে আফসোস করা যায়, ঈর্ষা করা যায়, আক্ষেপ করা যায়। একটা হচ্ছে এমন এলম যে এলম দ্বারা উনি ফয়সালা করতে পারেন, আরেকটা হচ্ছে ওই সম্পদ যিনি সম্পদ ওগুলো দ্বারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহকে খুশি করতে পারে। এই দুইটা জিনিস ছাড়া আর কোনো জিনিসকে নিয়ে আপনি আক্ষেপ করতে পারবেন না। এখন তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় মাসুদ ভাই, যে হাই আমি যদি প্রেসিডেন্টের ছেলে হতাম আমার সামনে পিছনে কার থাকতো, আমি যদি আমার এলাকার অমুক সম্পদশালী ছেলে হতাম আমি
আজকে এটা এরকম
হাই লেভেলের মোটরসাইকেল FZ বলেন, দামি দামি মোটরসাইকেল 2,50,000 টাকা 3,00,000 টাকার মোটরসাইকেল নিয়ে যেতাম। আবার আমি যদি এরকম হতাম চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় প্লেনে আমি ল্যান্ড করতাম, ওখানে প্লেন ল্যান্ড করতো, হেলিকপ্টার নিয়ে যাওয়ার একটা প্রচলন বর্তমান সময়ে, আমি যদি বড় লোকের ছেলে হতাম হেলিকপ্টার নিয়ে অমুক এলাকায় যেতে পারতাম। দেখেন আসলে আমরা যদি আলী রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখি, যাকে শাহিন সাহেব বিলায়াত বলা হয়, যার সিগনেচার না হলে বিলায়াত কেউ পাবে না।
বিলায়াত বলতে
আল্লাহ তাআলার নৈকট্য, যেটাকে আল্লাহ তাআলার বন্ধুত্ব বলা হয়, যাতে আমরা বলি যিনি যার সার্টিফিকেট না হলে ওলি হবে না, ওনার জীবনে যদি আমরা দেখি উনি অভাবকে নিজে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেন
করেছেন।
যেমন উনি যদি দোয়া করতেন, যে একটা ঘটনা দুরুদ শরীফের ফজিলতের মধ্যে এসেছে, যে একবার কিছু মুসলিমরা ঠাট্টা চলে ওদের কাছে একটা ফকির এসেছে, তো ওই ফকিরটা চাচ্ছে, বলতেছে আমাদের কাছে না, ওই আলীর কাছে যাও। তো তারাও জানতো যে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো টাকা পয়সা নেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে অপমান করার জন্য, যে এখন ফকিরটা যাবে কিছু দিতে পারবে না, অপমানিত হবে। ওই ফকির গেল, গিয়ে বলতেছে হুজুর আমাকে কিছু দেন। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি আমার কাছে আসলা, যে হুজুর আমাকে অমুকরা পাঠিয়েছে। তখন ওই মুসলিম যারা পাঠিয়েছিল তাদের দিকে তাকালেন। তখন আমার আলী রাদি বুঝতে পারলেন যে আসলে এখন তো
ইসলামকে
দিতে হয়,
দিতেই হয়, এতদিন তো আমার কাছে নিজে না থাকতে পারে। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের বাদশারা আলিশান, তাদের চালচলন, তাদের বিছানা অনেক চমৎকার, অনেক দামি দামি পোশাক পরিধান করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুজাহানের বাদশাহ, পৃথিবীর সমস্ত কিছু আপনার কদমে কুরবান, অথচ আপনার যখন বিছানা থেকে আপনার পিঠ মোবারক তুলছেন তখন ওই ছাটাইয়ের দাগ আপনার শরীর মোবারক দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এরকম কেন? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইরশাদ করেছেন, এটা আমাদের সবার জন্য মেসেজ, যে আমি যদি চাই ওই উহুদ পাহাড় আমার সাথে সাথে স্বর্ণ হয়ে চলবে, কিন্তু আমি চাই এক ওয়াক্ত খাবো, এক বেলা খাবো, আর এক বেলা উপবাস থাকবো। এটা আমাদের জন্য দেখিয়েছেন আসলে আল্লাহওয়ালারা, অনেকেই বলে
গরিবদের একটা ফিলিংস যেন,
জি জি, আল্লাহওয়ালারা আসলে গরিব থাকেন, এটা ওনাদের একটা স্বাচ্ছন্দ্য এটা গ্রহণ করেন। অনেকেই বলে পীর সাহেব তো গরিব, কিন্তু উনি দোয়া করলে তো পয়সাওয়ালা হয়ে যায়,
জি
উনি দোয়া করলে বড় বড় পয়সা হলে ওনার কদমে বসে থাকে। তো আল্লাহওয়ালারা আসলে এগুলো পছন্দ করেন না, ওনাদের কাছে সম্পদ থাকবে আর ওনারা এগুলো নিয়ে এদিকে দিতে হবে, ওদিকে ওনারা এটা পছন্দ করে।
আল্লাহওয়ালাদের আলামত এটা না,
জি,
যারা মাল জমা করে আল্লাহওয়ালা কেমনে আমার বুঝাই না,
জি,
আল্লাহওয়ালারা এমন হয় যে আগামীকালের চিন্তা
অবশ্যই
করে না। আমি নুরুদ্দিন সাহেবের সাথে একটা কথা যোগ করি, যারা আজকে বলে আরে যদি আমার গাড়ি হইতো, বাড়ি হইতো, এটা হতো, সেটা হতো, দেখো ভাই গাড়ি হলে ড্রাইভার লাগে, ওটার মেনটেন্যান্স করা লাগে,
অনেক
তেলও লাগে,
জি,
বছর আবার ইন্স্যুরেন্স করা লাগে, সরকারকে ট্যাক্সও দেওয়া লাগে, হেলিকপ্টারে তো আরো অনেক কিছু, যেটা বলতে নুরুদ্দিন আমি বলবো এটা হতে পারে না, হাই আমি যদি জান্নাতের গাড়ি হইতাম, জান্নাতে বলে একে অপরের সাথে সাক্ষাৎ করবে যে এই ধরনের গাড়ি কিচ্ছু নাই, যাওয়ার ইচ্ছা করবে সে ওখানে কি পৌঁছে যাবে, দেখো গাড়িতে বসে থাকাও তো কষ্ট একটা, জার্নিও তো একটা কষ্ট, আর জান্নাত ইচ্ছা করলে পৌঁছে যাবে। তো আমরা যদি বলি মনে করি এটা সেটা ইস আজ এটা করি আকেফ, ওটা কি এমন হতে পারে না, আমি যদি জান্নাতি লোকদের সাথে হতে পারতাম, আমিও যদি নেককার মানুষের কাতারে আসতে পারতাম, আমিও যদি আমার নবী যেভাবে গরিবী হালতে নিয়েছে আমিও কি নিতে পারি না এভাবে, কিন্তু আমাদের অভ্যাস কিছু উল্টা
উল্টা দুনিয়াদারদের মতো।
একজন বুজুর্গ রহমতুল্লাহ জিন্দেগি আসতেছে,
জি,
ওনার ঘরে এক খাদিম রান্নার ফাতিল নিয়ে যাচ্ছে মেহমানদের মেহমানদারি করার জন্য,
জি,
ওই বুজুর্গর ছেলের গায়ে বাচ্চার গায়ে সব পড়ে বাচ্চা শেষ। আমাদের দেশে যদি এরকম হয় চাকরকে তো মায়ের একই রাখতো না, বা গোলামকে তো মায়ের একই রাখবে না,
পুরো খানদান।
কিন্তু ওই বুজুর্গর তাওয়াক্কুল দেখেন, বান্দা আল্লাহর উপর ফয়সালার উপর তাওয়াক্কুল দেখেন, রাজি দেখেন, বল তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, তো মামাকে আমি আজাদ করে দিই,
আল্লাহ
সে একটু ভয় পেয়েছে, মানে এখন আমার কি হবে,
শুধু আপনি আজাদ করে দিলেন,
মানে গোলাম থেকে আজাদ, কারণ সে ভয় পেয়েছে আমি তো মালিকের সন্তানকে, আমার কারণে সে মারা গেছে, এখন আমার কি হবে, তুমি ভয় পাইও না আমি আজাদ করে দিলাম। এখান থেকে এটা শিকার বিষয় আছে যে আল্লাহ তাআলা মুকাদ্দর রাখছে সন্তান চলে গেছে,
চলে গেছে,
এখন এর উপর আক্রমণ করা নির্যাতক, আপনি অনেকগুলা মাদার যে দর্শক আমি জানি না যারা করেন, তোবা করি, অনেক ঘরে চাকর আছে, চাকরানি আছে, এদেরকে নির্যাতন করে ফিটাই, এটা কেন করো না, দেখো ও আজকে অভাবের তাড়নায় আপনার ঘরের ফকির হয়েছে, তো এই ফকির যদি মওলা সন্তুষ্টি পেয়ে যায় আপনার আগে জান্নাতে যাবে, চাকরানি আপনার সাথে সৌভাগ্য বেশি। তার জন্য কখনো কোনো ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট বা মুসিবত দেখলে হলে এটার জন্য আমরা হতাশ না হই, রাজি থাকি, কারণ আমি নিজের থেকে কিছু করতে পারবো না, আর কিছু হয়ে গেলে আমাকে ট্যাকেল দেওয়ার কেউ
থাকবে।
কারণ এখন যে বিমারে আইসে দুনিয়ায় করোনা, কোন দিকে আসে কেউ কইতেও হারে না, এত সেফটি, কিন্তু যার মরার সে মরে যাচ্ছে
ডাক্তারখানায়।
দেখো এক যার মরা সে টিকে মরতেছে, আপনি যতই টিকা নেন না কেন, কিন্তু মত
কামাল ভাই যেটা বলছিলেন যে মানুষ চাকর চাকরানিকে নির্যাতন করে, এরকম একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে, চমৎকার ঘটনা এটা আমাদের মাশাআল্লাহ অনেকেরই মাদ্রাসার দর্শক শ্রোতা হয়তো এটা থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এক বাদশাহ ওনার অনেকগুলো চাকর চাকরানি ছিল, তো ওনার যে স্পেশাল রুমটা ছিল এটা খুবই আরামদায়ক একটা বিছানা ছিল, রুমের সব দামি দামি জিনিস থাকতো ওনার ঘরে। তো ওনার একটা নিয়ম ছিল যে কেউ ওনার বিছানায় কোনোদিন শুতে পারবে না, শুধু পরিষ্কার করবে এরপর চলে যাবে, রুম থেকে বের হয়ে যাবে, রুমও কেউ অবস্থান করতে পারবে না। তো বাদশাহ সফরে গিয়েছেন, কিছুদিন পর
যে
আসলেন, কারণ এর আগে ওই চাকরানি বিছানা পরিষ্কার করতে করতে একটু হাত দিয়েছে, বলতে সেটা খুবই আরাম, এরকম বিছানা তো এই জীবনে দেখিনি। আচ্ছা বাদশাহ তো সফরে গিয়েছে, আমি একটু আরাম করি না, উনি একটু শুয়েছেন, চোখ বন্ধ হয়েছে, ঘুম চলে এসেছে। বাদশাহ হঠাৎ চলে আসলো, এসে বলতে রুমের স্পেশাল রুমে যখন টুকলো দেখতেছে ওই চাকরানি ঘুমাচ্ছে, বাদশাহ তো অগ্নিশর্ম হয়ে গেলো রেগে, খুবই রাগান্বিত হলো, এবং ওই চাকরানিকে হুকুম দেওয়া হলো সেনাপতিকে, ওকে নিয়ে যাও সবার সামনে চাবুক মারো,
যে
চাবুক মারো, সব চাবুক মেরে মেরে সবাইকে বুঝাও যে আমার এই জিনিসটা যা তার কেউ কোনোদিন না করে, কোনো চাকর চাকরানি সাহস না করে। তো প্রথমে ওই চাকরানিকে যখন মারা হচ্ছে ওই চাকরানি কান্না করতেছে কষ্টের যন্ত্রণায়, যখন বেশি মারা হচ্ছে মনে করেন 50টা 60টা 100টা হচ্ছে, তখন ওই চাকরানি মুসকি হাসা শুরু করলো, হাসা শুরু করলো। বাদশাহ বলতেছে কি আজীব ঘটনা, এই জল্লাদ থামো, ঘটনা কি, মানুষ তো মারলে কান্না করে, এখন হাসতেছে কেন? তখন ওই চাকরানিকে জিজ্ঞেস করো তুমি হাসতেছো কেন, হাসার কারণটা কি? ওই চাকরানি বললো বাদশাহ সাহেব একটা কারণে হাসতেছি, প্রথমে কান্না করেছিলাম ব্যথা পেয়েছি, এখন একটা জিনিস খেয়াল করে করে হাসতেছি, সেটা হচ্ছে আমি আপনার চাকরানি, আমি এই কিছুক্ষণ সময়ের জন্য আপনার বিছানায় ঘুমিয়েছি, যদি এত মায়ের খেতে হয়, এত ছাবুক খেতে হয়, যে এখানে সারা জীবন ঘুমাচ্ছে
তার কি হবে,
সেই ও তো আল্লাহর বান্দা, তাকে কিরকম শাস্তি পেতে হবে? বাদশাহ অবাক হয়ে গেল, আসলেই তো চিন্তার বিষয়। তো বাদশাহ বলতেছে আসলে ওকে ছেড়ে দাও, তো আসলে আপনি যে চাকরানিকে আপনার আন্ডারে নিয়ে একদম
যে
আপনি পোকামাকড়ও মনে করছেন না, সেও তো আল্লাহ তাআলার বান্দা। রিওয়ায়েতের মধ্যে রয়েছে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওনার গরওয়ালি খবর দিল, ওনার সহধর্মিনী খবর দিল যে আপনার লেভেলের যত সম্মানিত মানুষ আছে ওদেরকে সবাইকে নিয়ে আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে যত ফকির মিসকিন ছিল সবাইকে নিয়ে আসলেন, ঘরের মধ্যে এসে সবাইকে বসিয়ে দিলেন, স্ত্রী এবং ওনার সহধর্মিন এবং ওনার পাড়া প্রতিবেশী যারা ছিল বলতেছে আজকে তোমাদের ফকিরের মিলন মেলা হয়েছে তোমার ঘরের মধ্যে, এটা কি তুমি তো বলেছিলে সম্মানিত মানুষকে খাওয়াবা, বলতেছে আচ্ছা আমি একটু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যে আপনাকে তো বলেছিলাম যে সম্মানিত মানুষ আপনার লেভেলের মানুষ নিয়ে আসার জন্য, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আসলে আমি দেখতেছি আমার লেভেলের মানুষ ওরাই আছে, কেন ওদেরকে আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে, ওদেরকে যদি তুমি খাওয়াও তুমি আমার সাথে ওয়াদা করো, তুমি আমাকে যে মহব্বতটা করো না, যে দাওয়াতটা দিয়েছ, একটা খাবারও সামান্য খাবারও বাঁচিয়ে রাখবে না, যে সুগন্ধি দেওয়ার নিয়ত করেছে কিছু একদম সামান্য পরিমাণ সুগন্ধিও বাঁচিয়ে তাদেরকে তুমি দিবা, আমার সাথে ওয়াদা করো। তখন সহধর্ম জি আপনি যা হুকুম করেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাদেরকে আরও বেশি আপ্যায়ন করলেন, আন্তরিকতা দেখালেন, তারা যাওয়ার সময় বলা শুরু করলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারের আদর্শ এইটাই যে ফকির মিসকিনরা পর্যন্ত এখান থেকে এসে শাহী মেহমান নওয়াজি পেয়ে এখান থেকে যায়। আসলে ফকির মিসকিন চাকর চাকরানি আপনার তো সন্তুষ্ট হওয়া দরকার, আপনার তো এটা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করা দরকার যে আল্লাহ তাআলা আপনাকে কারো চাকর না বানিয়ে চাকর রাখার সৌভাগ্য দিয়েছেন, বরঞ্চ আপনাকে এটা করা দরকার হাদিস শরীফ এটা তোমরা দয়া করো দয়া করা হবে, যে আমার আল্লাহ পাক ইরশাদ করেছে আমি আমার ওই বান্দাদের প্রতি দয়া করি যারা অপর বান্দাদের প্রতি দয়া
করে।
দেখুন আমরা আজকে কোটিপতি হয়েছি, কোনো একটা পদ পেয়েছি, এলাকার কোনো মান্যগণ্য ব্যক্তি হয়েছি, অন্যান্য গরিব মানুষকে আমার ঘরে আসলো তাকে আপ্যায়ন না করে ছেড়ে দেওয়া, তাকে তুচ্ছতা ছিল করা, চাকর চাকরানি তাকে মারধর করা, তাকে শাস্তি দেওয়া, তার বেতন নিয়ে টানাটানি করা, এটা অনেক বড় মারাত্মক বিষয়। এই জন্য আমি বলবো তাদেরকে আমরা বেশি দয়া করি, কেননা গরিব যারা ওদের মনটা একদম ছোট থাকে। আল্লাহ তালা আমাদেরকে আলী রদির ঘটনাটা আমি শেষ করি, মাসুদ ভাইয়ের পর ইনশাআল্লাহ আপনি আপনার যেগুলো এপিসোড রয়েছে এগুলো করবেন ইনশাআল্লাহ। আলী রদি আল্লাহ তালু বলতেছেন, জি ঠিক আছে, কিছু পাথর নিলাম হাতের মধ্যে রাখবেন, দশবার কুল হুয়াল্লাহ শরীফ পড়লেন। রিবায়তের মধ্যে এটাও আছে যে খালি হাত তুমি মুষ্টিবদ্ধ করো, দুরুদ শরীফ পড়ে ফুঁক দিলেন, এটা গিয়েও ওদের সামনে কুলবা কুলবা যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে। তখন ওই ফকির বলতেছে খালি হাতে নিয়ে যাচ্ছি, একে তো হুজুরের কাছে গিয়েছি আবার খালি হাত বা মুষ্টিবদ্ধ হয়নি, এখানে কী আছে আল্লাহ জানে। নিয়ে গেলেন, যখন খুললেন দেখতেছেন ওখানে দিরহাম দিনার ছিল। তখন তারা অবাক হয়ে গেল যে আল্লাহ আকবর, যাকে আমরা একদম নিঃস্ব রিক্তহস্ত মনে করছি ওনার তো দেখতেছি ওনার দোয়া ফুঁক দিলে তো অনেক কিছু হয়ে যায়। তো আলী রদি আল্লাহ তাআলাহু আসলে তো আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশিষ্ট্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এভাবে করে, যে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা
জি
ওনার একটা অভ্যাস ছিল, উনি যদিও ঘরের মধ্যে খাবার ছিল না কিন্তু কোনো যদি ফকির মিসকিন আসতো তাদেরকে কালি হাতে ফেরত দিতেন না, এটা বলতেন যে আমার আব্বাজান আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ইরশাদ করেছেন মেহমানকে যেন কালি হাতে ফেরত দেওয়া না হয়। একবার ওনার ঘরে খাবার নাই, এক ব্যক্তি আসলো যে আব্বাজান আমার ঘরে দুই দিন ধরে খাবার পাচ্ছে না, তখন আপনি আমাকে একটু সাহায্য করুন। আমার মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা ওই এলাকার একজন মুসলিমের কাছে পাঠিয়ে দিলেন যে একটু আমাকে একটা কম্বল দিলেন বা একটা ঘরের কোনো একটা জিনিস দিলেন, এটা রাখেন আমাকে কিছু দেন। তো ওই অমুসলিম বলল যে হে রসুলের প্রিয় কন্যা, আপনি তো নিজের জন্য কোনো দিন ধার নেন না, আপনি তো অভাবে থাকেন, আমি শুনি যে আপনার ঘরের মধ্যে চুলাও জ্বলে না, কিন্তু আপনি নিজের জন্য নেন না এভাবে মানুষের জন্য নেন। তখন মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলাহা এভাবে বললেন যে আসলে আমার বিষয়টা মৌলার কদমে আমি সোপর্দ করে দিয়েছি, আমি খেলেও না খেলে আমি সন্তুষ্ট থাকি। তো মানুষ যখন কেউ আসে তখন আমি মনে করি একে তো সে অভাব নিয়ে এসেছে, আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা হয়তো আমাকে এটা পরীক্ষা করছেন আমি তাকে কীভাবে আপ্যায়ন করছি কীভাবে মূল্যায়ন করছি, আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের জন্য আমি এই কাজগুলো করি। তো মাসুদ ভাই একটা ঘটনা আমি আজকের বিষয়ের সাথে সামঞ্জস্য, এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো ওনার যে রাস্তা ছিল ওখানে একটা পাহাড় ছিল, তো বুজুর্গ রহমতুল্লাহি তাআলা বললেন পাহাড়টা এখানে না হয় যদি ওই পাশে হতে ভালো হতো।
আচ্ছা,
এদিকে মানুষ রাস্তায় হাঁটা চলা করতেছে, পাহাড়টা একদম মাঝামাঝি হয়ে গেছে এখানে, তো এটা যদি এক পাশে হতো ভালো হতো। এটা বলার সাথে সাথে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে আমার বন্দা, আমার সৃষ্টি এবং আমার সৃষ্টির সেট আপ নিয়ে কথা বলার কোনো অধিকার কারণে তুমি যদি আরেকবার এভাবে বলো আমি তোমার বিলায়াত সহ সব কিছু আমি কি করে নিব, এটা তোমার কাছ থেকে নিয়ে নিব, কেননা আমি আল্লাহ ভালো জানি কোন জিনিসটা কোন জায়গায় হলে ভালো হবে। মাসুদ ভাই আমার আর আপনার জীবনে কি ভালো হবে এটা আমার আল্লাহ তাআলা থেকে কেউ বেশি জানবে না। মা বাবা দয়ালু, কিন্তু মা বাবারও অপারগতা রয়েছে, মা বাবারও সীমাবদ্ধতা রয়েছে, মা বাবাও আল্লাহর হাওলা করে দেয় যে আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে ইন্টারভিউতে যাচ্ছে, আল্লাহর হাওলা, আল্লাহর হাওলা কাকে ছেড়ে দিচ্ছে, এত দয়ালু হওয়ার পরেও ওই মাওলাকে মা বাবাও জানে যার হাওলা করছি উনি আমার চেয়ে বেশি দয়ালু, উনি ইনশাআল্লাহ দয়া করবে। তো আল্লাহ তাআলার প্রতি যদি আমরা আস্থা রাখতে পারি ইনশাআল্লাহ আজ্জাবাজান কোনো কিছু আমাদের জন্য দূরে না, কোনো কিছু আমাদের জন্য দূরে না। যেমন কাশফুল মাহজুব শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে, এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাই একবার নদীতে পড়ে গেলেন।
আচ্ছা, হ্যাঁ,
তো ওনাকে কিছু মানুষ হাত দিচ্ছে যে ভাই উঠুন, আপনি তো কোনো নড়াচড়া নেই নদীতে পড়ে বসে আছেন চেয়ে আছেন উপরের দিকে, আল্লাহ আকবার কেমন আল্লাহওয়ালা ছিলেন ওনারা। আসলে করে চিন্তা করলে একে তো আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা আসে, তো ওনাকে হাত দিচ্ছে বলতেছে না উঠেন না, বলতেছে না আমি উঠবো না, বলতেছে কি এখানে থেকে যাবেন, বলতেছে না আমি কোনো ইশারা আসতে হবে, যে মাওলা আমাকে নদীর মধ্যে ফেলেছে ওই মাওলা তো জানে যে আসলে আমার এখানে ফেলার হিকমত কি, এটাই আমি পরবর্তী যদিও বুঝতে পারবো কিন্তু আমি সহযোগিতা নিব না যতক্ষণ পর্যন্ত মাওলার পক্ষ থেকে ইশারা না আসে। তো ওই ব্যক্তিরা বললো আজীব বন্দা এখানে পড়ে গিয়েছে আর আপনাকে আমাকে তোলার চেষ্টা করছি, আপনি এভাবে যোগ বলতেছেন না, তোমাদের জন্য এটা পড়ে যাওয়া হতে পারে কিন্তু আমার জন্য এটা মেসেজ হতে পারে, হয়তো বা এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বড় কোনো নিয়ামত দিবেন। তো আসলে মাসুদ ভাই আমাদের সব কিছু আসে, বিভিন্ন সময় মুসিবত আসে, টেনশন আসে, বিভিন্ন ঘটনা এমন হয়ে যায় যেটা আমি পাওয়ার ছিল এটা আমি পাই নাই, আফসোস করার কিছু নাই, এটা হয়তো পেলে আমি কন্ট্রোল করতে পারতাম না। অনেকেই বলে যে ভার্সিটিতে পরীক্ষা দিয়েছি কেন আসলাম না, ভালো ভালো সাবজেক্টে ইংলিশ আসলাম না, আচ্ছা আমি মেডিকেলে পরীক্ষা দিয়েছি, ইস বড় আশা ছিল ছোটকাল থেকে ডাক্তার। যেমন আমি নিজের কথা বলি মাসুদ ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটি চিটিং ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছিলাম। তো আমার নিয়েছিল ভালো ভালো সাবজেক্টের পরে একদম আইএলটিএস করে লন্ডন চলে যাব। তো আল্লাহ তালার মর্জি, তো এর পরবর্তী ইসলামিক স্টাডিসে চান্স পেলাম চিটিং ইউনিভার্সিটিতে, তো ওখানে পড়লাম, পরে আলহামদুলিল্লাহ আসলাম। এখন বুঝতে পারতেছে আল্লাহ তালার হিকমত কি ছিল, লন্ডনে গিয়ে ডন্ডন করার চেয়ে আল্লাহ তালা আমাকে এখানে রক্ষা করেছেন, এখানে বসিয়ে দিন ধর্মের কাজ করাচ্ছেন, খিদমত করাচ্ছেন, আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়ার মতো একজন কামেল বলির ছায়া তলে রেখে আল্লাহর নিয়ামত পাওয়ার ব্যবস্থা করেছে।
অমুসলিমদের ছায়াতল থেকে আপনাকে ফিরিয়ে
কামাল ভাই মাসুদ ভাই চাঁদপুর জেলায় এসে একটা ইস্তেমাটিক না পেলে বয়ান করতো তত না মদিনা মদিনা হতো। মাশাল্লাহ সুন্দর আলোচনা হচ্ছে, আল্লাহ কবুল করে ওনাদেরকে দেখায় দাস করে ওনাদের খাতিলে আমরা অনেক
আপনার মাধ্যমে মাদিনী চ্যানেলের ফৈজ বরকাত আরো ব্যাপক করে দিক, আমিন। জি, পরবর্তী কল।
আলিম বলছি কিশোরগঞ্জ থেকে। মাদিনী চ্যানেল খুব ভাল লাগে, আমি সবসময় দেখি, আর আমার যারা পরিচিত আছে তাদেরকে বলি মাদানী চ্যানেল দেখতে, আর মাদানী চ্যানেল যারা অনুষ্ঠান করে তাদেরকে অনেক ভালো লাগে এবং সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসে। আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাদানী চ্যানেলকে কবুল করুক, দিন দিন আরো উন্নতি দান করুক,
আমিন। মাশাআল্লাহ, রজব মাস, আমার খাজা আজমির সঞ্জেরি রহমতুল্লাহ তাআলার মাস। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি কামাল ভাইয়ের কাছে, কামাল ভাইয়ের হৃদয়ের প্রশান্তিমূলক বয়ান শোনার একটা আশা জ্ঞাপন করেছি।
আমার বয়ান শোনার
কিছু মেসেজ আজকের বিষয় রিলেটেড।
আল্লাহ আপনাকে বরকত দান করুক। হৃদয়ের প্রশান্তি তো ভাই মাদানী চ্যানেলের ভিতর সর্বদা আছে
আলহামদুলিল্লাহ,
আর হৃদয়ের প্রশান্তি দাওয়াত ইসলামের মহলে আছে
আলহামদুলিল্লাহ।
তো আমি বলবো যারা আজকে আমি এটা কেন পেলাম না, এটা কেন হলো না, আমি তাদেরকে বলবো, দেখো আমার হাতে কিছু নাই, রিমোট মাওলার হাতে হ্যাঁ মনে করো
কুদরতে
হালাস। এই জন্য আল্লাহ তাআলা আমার আব্বার মুকাদ্দরে যেটা লিখে দিয়েছে, আমরা যদি মাওলা সন্তুষ্টি চাই শুরু থেকে মেনে যাই, মেনে নি, কারণ আপনাকে মানতেই হবে। আপনি বলেন আমার ছেলে কেন মারছে, কাকে মামলা করবা,
যে
সে আমার ছেলে মরবে না, আপনাকে আব্বার কি ক্ষমতা আছে তাকে জীবিত করা, তো মেনে নেওয়ার মধ্যে কি আফিয়াত
আফিয়াত।
আর যদি বলি না, আজকে মেজরিটি মানুষ নিজের তকদিরকে
জি
পরিবর্তন করার জন্য দুই নম্বর পদ গ্রহণ করে, বলে না আমার অভাব আমি নিজে বিজয় করব। আসলে সে অভাব দূর করে নাই, বরং মুসিবতটা গ্রহণ করছে। আজকে দেখেন না বড় বড় যারা অভাব দূর করছে কিছুদিন পরে দরা খায় দুর্নীতি দমন বা বিভিন্ন সুরাখার বাড়িতে সে শেষ। আমাদের দেশে একটা ফওয়াদ বাক্য আছে, ভাগের পর 12 বছর তারপর শেষ। তো এই জন্য যেখানে শক্তির শেষ আছে বন্দার তো ডেটও আছে। আমি আপনি আমি কি বলবো, ফারুক আজম রাদিয়াল্লাহ তাআলা আনহুর তকদিরের ফয়সালা খুব সুন্দর। উনি মানুষকে মানুষ মনে করতেন, গরিবকে হেয় করত না, গরিবকে ভাগিয়ে দিত না। যেমন ওনাদের দরবার এমন ছিল সর্বদা তো দরবার গরিবের মদত করতে করতো, আবার রাত জেগে গরিব দুঃখীর খবর নিত।
সুবহানাল্লাহ,
এটা কোথায় আছে, মানে রাত জেগে গরিব দুঃখীর খবর নিত। আচ্ছা, ওনাদের গোলামরা যদি কেউ ওনাদের চাকরিদের মধ্যে আসে না, ওরা যেতে চাইতো না। কেন? আরে এটা এর মতো উত্তম ভালো দিলওয়ালা মালিক তো দুনিয়াতে আর নাই মনে করো, মানে যার এখানে গোলাম আছে। তো এই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা দিক দেখো, ওনার সম্পদ কিন্তু
অডেল ছিল
অনেক।
জি,
এত সম্পদ টাকার পরও ওনার কাছে ফহর ছিল না, মানে অহংকার
ছিল না।
আজকে তো আমার আপনার কাছে দুইটি একটা পয়সা এসে গেলে মানে কেমন গেছে, মানে দুই চারটা গ্যাদারিং নিয়ে চলে, আর ফারুক আজম অর্ধ দুনিয়ার বাদশা হইয়া
মাটিতে শুইতেন, খেজুর গাছের ছায়াতে ঘুমাইতেন। বিধর্মীরা যারা গুপ্তচর, এরা এসে দেখতো আরে এর বইয়ে সবাই কাঁপতেছে, এর সাইডের দিকে কোনো তো কি নাই, বডি গার্ড নাই, অস্ত্র নাই, কিচ্ছু নাই,
নিশ্চিন্তে ঘুমাচ্ছেন,
ইনি এমন কেন? নিশ্চয় তার অন্তরে স্পেশাল কিছু আছে,
আল্লাহ তারা ভয় আছে।
তো এই জন্য আমরা যারা আজকে এটা পাই নাই সেটা পাই নাই জেনে আফসুস করি, এমন হলে ভালো হতো, এটা ছেড়ে দিই। দেখো সাহাবা একারা মালাই মুরিদানের একজন সাহাবিয়া ছিল, যুদ্ধের ময়দানে দিকে যাচ্ছে, বলো তোমার স্বামী মারা গেছে, বলো আমার নবী কেমন আছে, তোমার ভাই মারা গেছে, বলো নবী কেমন আছে, তোমার ছেলে মারা গেছে, বলে এগুলা বলিয়ে না, বলো আমার নবী কেমন আছে। দেখেন উনি জানে যে আমার ছেলে স্বামী ভাই আমার নবীর পথে মারা গিয়া যাওয়া মানে জানা চলে গেছে, আমি তাদেরকে নিয়ে কেন টেনশন করবো? দেখেন একটা মানুষ যখন নবীর আদর্শে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, সে জান্নাতে গিয়েছে, টেনশন না করি, টেনশন যে নবীকে ভালোবাসি সেই নবীটা কেমন আছে। সেই জন্য আমরা যে মওলাকে ভালোবাসি, যে আল্লাহকে মহাব্বত করি, ওই আল্লাহ আমাকে আপনাকে মার সাইতে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে। তো আল্লাহ নিশ্চয় আমার ভালো চাই। আমরা যারা মুসিবতে পড়ি এটা আল্লাহর পক্ষ থেকে না, এটা আমাদের কর্মের ফল ভোগ করি, তো গুনাহ করি, বিভিন্ন নাফরমানি করি, বিভিন্ন মুশকিলাত, এগুলোর কারণে মুসিবতগুলো আমাদের কাছে।
এটা তো আমাদের লাভের কারণ না,
যে গুনাহ কফারা
সবর করি তো সওয়াব পাচ্ছি, আর যে গুনাহ থাকলে গুনাহ আল্লাহ তাআলা শেষ হয়ে যাচ্ছে।
আসতো কিতাবে মুমিনের প্রতিটি মুহূর্ত কামিয়াব, কারণ সে মুসিবতে বললেন তার গুনাহ মাফ হয়, মর্যাদা বেড়ে যায়। তো মুমিন হাই হুদাস কেন করে ঘুরে ভাই? আমি যদি মনে করো আমার ধন সম্পত্তি সব চলে গেছে, আল্লাহ যদি আমার এই সব নেওয়ার মধ্যে যদি খুশি থাকে আমাকে বলা দরকার আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ।
আর যদি বলো না কেন আমার থেকে নিচ্ছে, আমি তো সুখে ছিলাম, দেখো আপনি কনিকের সুখ নেবেন, মাওলা আপনার থেকে কনিকের সুখ কেড়ে নিয়ে অনন্তকালে সুখ দিতে চাইতেছে, আল্লাহর ফয়সালা তো ভালো, ওইটা আমার কেন মেনে নিচ্ছি না?
বান্দার জন্য যেটা চাই ভালোই চাই,
প্রতিটি বান্দার এটা ইমান, আল্লাহ যা করে
ভালোর জন্য,
ভালোর জন্য করে, এটা মেনে নি, এটা মেনে নিলে লাভ কি হবে? যদি আমি মেনে নি আল্লাহ যা করে বা আল্লাহ করে, দুনিয়াতে ইজ্জত পাইবা, কবরে ইজ্জত পাইবা, পরকালে ইজ্জত পাইবা, আর অনন্তকালে সুখের জান্নাতে ঢুকার সুযোগ পাইবা। আর যদি বলি না কেন নিছে আমার লাইফ, এ কে ও কে যেটা বলি আর কি, এটা না জানি। আমি বললাম মতো যায় দর্শকবৃন্দ, আজকে আমরা আল্লাহ সম্পর্কে অনেক কিছু অজ্ঞ জানি না, এই জন্য জানার জন্য ইলমে দিন শিক্ষা দরকার। একটা একটা কি বিসিএ যদি গায়ে উঠে যায়, ওটার মধ্যে মুমিনের কিন্তু লস নাই, লাভই আছে। এখন মুমিন বলে হায় 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 আমার ছেলের এমন হয়ে গেছে, একেবারে কি করতেছে, দোল ফিটে যেছে, অথচ গোপন করার মধ্যে নিয়ামত আরও বেশি।
মাশাআল্লাহ,
আমরা যত মুসিবত পড়ি আর মুসিবত যত গোপন হবে ওই মুসিবতের সুফল তত বেশি হবে। এখন আমরা তো শুধু ডুল বাজাই,
আল্লাহ
আমার এটা হয়ে গেছে, মানে সহানুভূতি পাওয়ার জন্য ফেসবুকে দিই, অমুক এমন হয়ে গেছে, এ গেছে, ভাই ঠিক আছে দাও, কিন্তু শিফা তো ডাক্তারের হাতে নাই, শিফা ডাক্তারের হাতে নাই, শিফা আল্লাহ তাআলা দিলে হবে,
গোপন রেখে আল্লাহ তাআলাকে রাজি করা,
আল্লাহ তাআলার হাতে তো শিফা।
জি,
তো আমরা মওলাকে রাজি করি, এখন মওলাকে রাজি করা দেখে রাগ করিয়েন না। আজকে মেজরিটি মেডিকেল হসপিটাল যত রুগী আছে, রুগীর সেবক আছে, দেখবেন মসজিদের নামাজি নেই, ওরা শুধু ওই রুগীর পিছনে আছে। কিরে ভাই তুমি মুসিবত বসছো, নামাজের মাধ্যমে সাহায্য চাও না মওলার কাছে, নামাজ যথাসময়ে আদায় করো না, রুগীও মেজরিটি পড়ে না, রুগীর সাথে যে আছে সেই ওপরে না, এরা মনে করে রুকাইলে মনে নামাজ মাফ,
আচ্ছা ডাক্তারই শাফা দিবে এটা মনে করে,
ওষুধ
ডাক্তার
যে বা যাহারা বলে ওষুধ এবং ডাক্তারে শিফা দিবে সে হইল বদ্ধু মুরুক্কু বদনসিব, কার তার সাইডে বদনসিব আর কেউ
নাই,
ডাক্তারের ক্ষমতা নাই,
এটা একটা মাধ্যম মাত্র।
যে একজন মানুষের সাথে প্রায় 360 ফেরেশতা থাকে তার হিফাজতের জন্য, এখন আল্লাহ তাআলা হিফাজতের এত ব্যবস্থা করে রাখছে, আল্লাহ যদি শিফা না দেয় ডাক্তার কি করবে? ডাক্তারের কোনো ক্ষমতা আছে না, ওষুধের কোনো গুণ নাই। এরকম মুসা ইসলামের একটা জীবনের ঘটনা আছে, তো একবার ফেটে ব্যত হয়েছে, ওই গাছের শিকড়টা খাইছে গমে গেছে, আবার বিমারি হয়েছে, একে খাইছে ভালো হয় না, তো আল্লাহ মুসাকে বলতেছে বালা তো ওই গাছের কারণে না, বালা তো আমার হাতে,
আমার হুকুমে
একদম তুমি নিজে নিয়ে গেছি। তো আল্লাহ তাআলার হুকুম যেটা ওইটার উপর মেনে, আর যারা অসুস্থ রুগী এরা, এদের ব্যাপারে আমি বলবো, এরা অনেক সময় হাই হুতাশ করে এটা সেটা।
জি,
অনেকে বলে আমি যদি চলতে ফিরতে মারা যাই তাহলে খুব ভালো হবে।
জি,
আরে ভাই চলতে ফিরতে মারা গেলে হয়তো এলাকার মানুষ বা ঘরের মানুষ কষ্ট পাবে না, কিন্তু আপনি হয়তো কষ্ট কবরে পাইবেন। কিন্তু দুনিয়াতে বিমারি মুসিবত কষ্ট রূপ সুখ এটা সহ্য করে যদি আপনি কবরে যান তাহলে কবরের কষ্ট থেকে আশা করি বেঁচে থাকবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ বলে মুকাশফের কুলুবুর মধ্যে একদিনের বিমারি বছরের গুনার কফারা হয়ে
যায়।
এই জন্য বিমারিকে হারাপ বলতে নাই,
আল্লাহ তালা চাইলে সুস্থ অবস্থায় এবং বিমারি বিহীন আল্লাহ
তালা। আরেকটা আছে কথা, বর্তমান মেজরিটি মানুষ চিকিৎসার উপর ভরসা করে টাকাকে।
আচ্ছা,
টাকা থাকলে চিকিৎসা আছে,
অসম্ভব।
এই জিনিসটা মুসলমান মুমিনের কনসেপ্ট হতে পারে না। অনেকে বলে টাকা আছে ট্রিটমেন্ট করো, এটা হবে সেটা হবে, কিচ্ছু হয় না, টাকাটা নষ্ট হয়, টাকাও গেছে বন্ধ বন্দিও গেছে। তা আমি বলবো এই ক্ষেত্রে যে বা যারা টাকার উপর ভরসা করে এরা এগুলো গেছে ওগুলো গেছে, আমি বলবো টাকার উপর ভরসা না করি, টাকা নয় মওলার উপর। যদি আপনার ট্রিটমেন্ট যদি করার ইচ্ছা থাকে না, শুরুতে তাওয়াক্কুল করেন আল্লাহর উপর, আল্লাহ শিফাদাতা, আল্লাহ সুস্থদাতা, তাহলে দেখবেন আপনার বিমারি না গেলেও আপনি অন্তর দিক দিকে হৃদয়ের প্রশান্তি পাইবেন, নাহলে প্রতিদিন আপনি দেখবেন বর্তমান মেজরিটি মানুষ ডেলি এত গোলা গোলা কি
ওষুধ খাচ্ছে,
কেন বলে এগুলা খাইলে আমার শান্তি লাগে। আসলে শান্তি ওষুধে নাই, শান্তি মাওলা জিকিরে মেনে নেওয়ার মধ্যে। এটা যদি হয়ে যায়, যেমন আপনার যে কোনো একটা বিমারি হয়েছে, আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, তখন আপনার আর একটা অভিযোগ আসবে না, ট্যাবলেট না থাকলে কারো কাছে ভিক্ষা করতে যাওয়া হবে না, অপারেশন নো টেনশন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু এই মাসে অসুস্থ ছিল, ডাক্তার দেখা কোনো ফায়দা নেই, কি ডাক্তারের এখানে কোনো কাজ
নেই,
নেই তাওয়াক্কুল দেখার কতটুকু। তো আমার আপনারও সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে নকল করা চাই, ফলো করা চাই, তাহলে আমরা শান্তি পাবো।
আমাদের মুসিবত এবং রোগের সময় আমরা যে ডাক্তারের মাধ্যমে ঔষধের মাধ্যমে চিকিৎসা করি, আমরা প্রথম নম্বর আল্লাহ তাআলার উপর ভরসা করে চিকিৎসা শুরু করি, এরপর সদকার মাধ্যমে চিকিৎসা শুরু করি, এরপর বুজুর্গানি দিনের দোয়া নেওয়ার মাধ্যমে, মা বাবার দোয়া নেওয়ার মাধ্যমে, এবং যারা গরিব দুঃখী আছে এদের দোয়া নেওয়ার মাধ্যমে আমরা আমাদের চিকিৎসা শুরু করি।
বলবো আমি 10 লাখ টাকা রাখছি অপারেশন করার জন্য, তোমাকে দান করবো, আমাদের মাইনে এরকম,
ওটাতে কি শিফা আছে কামাল ভাই?
আরে ভাই দেখো মাইন্ড মানুষের এরকম হয়ে গেছে যে এই টাকাটা ওষুধের জন্য রেখে দাও, কিছু দাও, এখানে কাউকে দানও করিও না, সৎকাও করিও না, বিপদে কাজও আসিও না। আসলে তারা জানে না হায়াত নবী জিন্দা নবী যে নবী আমাদের রহমতুল্লিল আলামী, ওই নবীর হাদিসে তো আছে এরকম, সকাল সন্ধ্যা সৎকা কর, এই সৎকায় তোমার মুশকিলাত মুসিবত দূর করবে, কিন্তু এর দ্বারা এখানে খুব কম। এই কমের কারণে দেখেন ডাক্তারে চিকিৎসা করা সুন্নত, গুনাহ নাই,
সওয়াবের কাজ ভালো নিয়তে যদি যায়,
কিন্তু ডাক্তারের টাকা যে খরচ করছি এটা পরকালে ফাইকিরা সন্দেহ আছে, কিন্তু আল্লাহ রাস্তায় যেটা দিছি না পরকালে মারা গেলেও তো হবো।
অর্থাৎ
ট্রিটমেন্ট আমার চিকিৎসা হয় নাই, আমি শিফা পাই নাই, কিন্তু টাকাটা কবরে আমার কি আসবে।
এখন তো কামাল ভাই রোগের জন্যে, এখন আমি সুস্থ, রোগের জন্য ইন্স্যুরেন্স করে রাখতেছে, আমি যখন অসুস্থ হব ওই কোম্পানি আমার চিকিৎসার যেগুলো ভরণ পোষণ এগুলো করবে আর কি। এখন এক প্রকার এরকম হলো যে আমি দাওয়াত দিচ্ছি রোগকে, আমি এখন সুস্থ আছি, ভবিষ্যতে আমি রোগী হব, এই কোম্পানি আমার চিকিৎসা করবে, তো আমি তো এখন দাওয়াত দিয়ে রোগকে ডাকতেছি না, তো আমার তকদিরের মধ্যে এখন তো রোগকে আমি এক প্রকার আমার অন্তর্ভুক্ত করে নিলাম, আল্লাহ তাআলার রহমত থেকে মায়ুস হয়ে গেলাম। তাই আমরা কলের দিকে যাব, এরপর ইনশাআল্লাহ নবীদের হুজুরের কাছে আসছি। হুজুর আসলে আমরা দুই ক্ষেত্রে আমরা যদি এমন হতো শব্দটা বলে থাকি, একটা হচ্ছে মুসিবতে পড়ে রোগের কারণে বা বিভিন্ন মুসিবতে টেনশনে পড়ে, ইস যদি এমন হতো, আরেকটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর প্ল্যানিং করি, কোনো কিছু চাই, অতি আশা, ওই লক্ষ্য স্থলে যখন আমরা পৌঁছতে পারি না, লক্ষ্য বুঝতে, তখন আমরা ইস আফসোস করে বলি, ইস যদি এমন হতো, একটা মুসিবতে পড়ে আরেকটা অতি আশা অতি লোভে অতি আকাঙ্ক্ষা, এটা বলে থাকি। এক্ষেত্রে আপনি আলোচনা করবেন ইনশাল্লাহ। শুরুতে একটা কল নিয়ে নে, জি একটি কল চালিয়ে দিই।
আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, রাজশাহী থেকে বলছি। আমি মাদানি চ্যানেল দেখতেছি, শান্তি আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা দয়া করুন, জি দেখতে থাকুন শেষ পর্যন্ত। জি হুজুর,
আসলে মাসুদ ভাই যদি এমন হতো, যদি ভালো কাজের জন্য হয়, এটা দুইটা সাইড খুবই ভালো জিনিস।
জি,
যেমন
ভালো কাজের আফসোস করা,
আফসোস করা, যেমন বুজুরগানে দিন রহিমাহুল্লাহুল মুবিন, বিশেষ করে ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সবচেয়ে মানে উঁচু মানের আশিকের রসুলদের মধ্যে লিস্টের মধ্যে যার নাম, উনি মাঝে মধ্যে বলতেন, যদি আমি মানুষ না হয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম শরীফের দুলি হতে পারতাম।
সুবহানাল্লাহ, নেককারদের আফসোস
বলে তো, যদি আমি মানুষ না হয়ে
বাকি হতাম, বাকি
হতাম বা লতাফাত হইতাম, যে কে ফেলতো, তাহলে পরকালের কোনো হিসাব আমার হতো না, থাকতো না।
আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়ার একটা আশার একটা কালাম, একটা কবিতা রয়েছে, যে আমি যদি মানুষ না হয়ে একটা ওঁট হতাম, যে ওঁটটা কোরবানির সময় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে নহর করতেন, তাহলে কতই সৌভাগ্য হতো
জান্নাতি।
আচ্ছা, অনেক আমরা এটাও আশা করতো, যদি আমরা সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের যুগে থাকতাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে থাকতাম, দূর থেকে আমার নবী করিম নূরানি চেহারা মোবারক দেখতাম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতবার তাকিয়েছি, ওনার নূরানি চেহারা মোবারক তাকিয়েছি, আমার নবী আমার দিকে তাকিয়েছে মুস্কি হেসে। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ গণনা করে রেখেছেন কয়বার আমার নূরানি নবী তাদের দিকে তাকিয়েছে।
আল্লাহ,
কেমন পবিত্র যুগ হবে সেই যুগটা। আমরা যদি আশা করি, যদি এমন হতো, যদি আমি আমার নবীর যুগে হতাম, আমার নবীর কোনো গোলাম হওয়ার সৌভাগ্য পেতাম, এটা খুবই ভালো জিনিস,
ভালো জিনিস,
মাশাআল্লাহ। এখন আমরা যদি বলি দুনিয়াবী ক্ষেত্রে, যদি বলি যদি আমি কোটি টাকার মালিক হতাম,
জি
তাহলে আমি প্রতি বছর হজ করতাম, মাশাআল্লাহ, প্রতি বছর হজ করতাম,
হজ করতাম,
ভালো জিনিস। যদি আমি কোটিপতি হতাম,
মাশাআল্লাহ,
তাহলে প্রতি বছর যাকাত দিতাম, মানুষকে গোপনে গোপনে কাউকে কষ্ট দিতাম না।
জি,
যদি আমি কোটিপতি হতাম তাহলে এই এলাকার কোনো গরিব থাকতে দিতাম না, সবাইকে আমি সম্পদশালী হওয়ার ব্যবস্থা করে দিতাম, ভালো নিয়ত। যদি আমি বড় লোক হতাম তাহলে আমি প্রতি বছর মেজবান দিতাম, মানুষকে প্যাড ভর্তি করে খাওয়াতাম, এটাও ভালো জিনিস। এখন হচ্ছে, যদি আমি পয়সাওয়ালা হতাম তাহলে আমি এটা বিল্ডিং করতাম পাঁচটা, এলাকার সবার সামনে আমি বলতাম, এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা মানুষ আমি, এই এলাকার যদি কাউকে সভাপতি বানানো হয় আমাকেই বানানো হোক। বর্তমান সময়ে মাসুদ ভাই দুইটা জিনিস নিয়ে খুবই মারাত্মক অবস্থা, কামাল ভাই আমার সাথে একমত হবেন, একটা হচ্ছে মসজিদ কমিটির সভাপতি হওয়ার জন্য, আরেকটা হচ্ছে মাহফিল কমিটির সভাপতি হওয়ার জন্য। এখন পয়সাওয়ালারাও বুঝে গিয়েছে, সম্পদশালী সবাই ইল্লা মাশাআল্লাহ, ভালো অনেকেই রয়েছে, সকল সম্পদশালী একরকম না, কিছু সম্পদশালী এরকম রয়েছেন,
কিছু না,
জি কামাল ভাই, জি বেশি, অধিকাংশ, আমি কামাল ভাইয়ের কথা এটা আমি মাশাআল্লাহ মেনে নিচ্ছি, তো অধিকাংশ পয়সাওয়ালা এরকম। মসজিদ এটা আল্লাহর ঘর, জুমার দিন হলেও সবাইকে আসতে হয়, মাহফিল এটা বছর একবার হয়, সবাই আসে, এখানে যদি কোনো রকম সভাপতি হতে পারি, প্রয়োজনে আমার ঘরের বিল্ডিং এর একটা আমি ফ্ল্যাট বিক্রি করে দেব, তারপরে এবারের মাহফিলে
আমি যদি আপনার মতো ইমাম হইতাম না বা খতিব হইতাম না, সভাপতি হইতাম না, জুমা পড়া।
আচ্ছা,
সত্যি বলতেছি আমি, তোমার যখন এত ইচ্ছা কি
সবার সামনে চলে আসেন,
না তুমি নামাজ পড়ো,
নামাজ পড়ো সবার সামনে,
বড়ই তো নামাজ পড়াই,
খুতবা দেন,
ও আল্লাহর বান্দা।
না কামাল ভাই, আসলে এখানে তো ওদের সুবিধা হচ্ছে কি জানেন, মানুষ তো জড়ো হচ্ছে ওনাকে দেখে না, উনি তো এমন একজন ব্যক্তিত্ব, উনি জানেন, উনি যদি দশজন মানুষকেও চায়ের জন্য ডাকেন না, ওখান থেকে আটজন আসবে না, কেননা আসলে বলবে যে ওই ওর বাজে কথাগুলো শোনাবে আমাদেরকে, ও মুখে এটা করছে, বড় ভাইকে এত টাকা দিছে, ছোটো ভাইকে, ওর সব কৃতিত্ব বলবে। তো ও বলতেছে, এখন যে বড় বড় ওলামায়ে কেরাম আসতেছেন মসজিদের মধ্যে, খতিব সাহেব বয়ান করবেন, এলাকার সবাই তো আসবেই নামাজ পড়বে,
জি জি,
খতিব সাহেবের বাহানায় আমার কিছু কথা শোনাই দিব, খতিব সাহেব দাঁড়াচ্ছেন আল্লাহ রাসূলের কথা বলার জন্য, আমি আমার কথা বলার জন্য দুই এক মিনিট সময় নিয়ে আমি বলে দিব। আচ্ছা, মাহফিলে সভাপতি সাহেব অমুক সাহেব বসেছেন,
জি
সভাপতি সাহেব টোটালি মাইন্ডের মধ্যে নেয় যে এখানে বসে দিন ধর্মের কিছু কথা শুনবো, আল্লাহ তাআলার পথের প্রতীক হবো, আল্লাহর অনুগত হওয়ার চেষ্টা করবো। সভাপতি বসেই বলতেছে, মোবাইলটা নাও, ওদিক থেকে সুন্দর করে তুমি একটা পিক দাও, পরবর্তী দিন ফেসবুকের মধ্যে সভাপতি সাহেব অমুক মাহফিলের ছবি তুলে দিয়েছেন, আলেমে দিন কোন নিয়েতে গিয়েছে, এখন ও কোন নিয়েতে সভাপতি হয়ে এভাবে দিচ্ছে। আচ্ছা, এগুলো যদি হয় মাসুদ ভাই, খুবই নোংরা মন মানসিকতার, কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে রয়েছেন আলিমুম বিযাতিস সুদুর, আল্লাহ পাক এমন সত্তা অন্তরে কি অবস্থাটা জানেন। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিস শরীফ যে মদিনা শরীফে কারা হিজরত কোন নিয়তে করেছে, যার নিয়ত যার হিজরত আল্লাহ রসুলের জন্য হয়েছে তার হিজরত আল্লাহ রসুল দরবার কবুল হয়েছে, আর যার নিয়ত এটা রয়েছে হিজরতের মধ্যে যে শাদী করবো মদিনা শরীফের মেয়েরা খুব ভালো হয়, ওদের পয়সা ভালো হয়, ওদেরকে সহযোগিতা পাবো, ব্যবসা বাণিজ্য সেট আপ বানাতে পারবো, তাহলে তাদের ওই হিজরত ওই অবস্থায় হয়েছে। এটা প্রথম বুখারী শরীফ হাদিস শরীফ। এখন আমি আমার কোন নিয়তে এগিয়ে যাচ্ছি, যেমন একটা ঘটনা আমরা সবাই জানি, ফজরের তাহাজ্জুদ গুজার মানুষ শুনি ফজরে কি করেন, মুখ ধোত করেন, তো অনেক চোরেরাও চুরি করে হাত ধোয়ার জন্য আসে, তো চোর মনে করে যে এই এলাকায় আমি মনে করি আমি একজন চোর, এখন দেখতেছি আরেকজন চোর আছে, আর তাহাজ্জুদ গুজার মনে করে, ভালো নিয়তের মানুষ সবসময় ভালো পজিটিভ চিন্তা করবে যে তাহাজ্জুদ গুজার তো মাসের অনেকে আল্লাহ তালাকে ডাকছে। তো ওটাই বলতে চাচ্ছি, ভালো নিয়তে আপনি এগিয়ে আসেন ইনশাল্লাহ, আল্লাহ তালা জানেন এটার প্রতিদিন অবশ্যই পাবেন। এখন মাসুদ ভাই, একটা হচ্ছে যদি এমন হতো না বলে আমরা যদি বলি আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দাও আমি ইনশাল্লাহ প্রতি বছর হজ করবো, প্রতি বছর মানুষকে নিজেও যাবো উমরায়, প্রতি বছর মানুষকে উমরায় নিয়ে যাও, আমার যদি টাকা হয় আল্লাহ আমি 10টা ফয়জানা মদিনা বানিয়ে দেবো, 10টা জামেতুল মদিনা বানিয়ে দেবো, 11টা আমি মাদ্রাসাতুল মদিনা বানিয়ে দেবো, 11টা আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে দেবো, হসপিটাল বানিয়ে দেবো।
সিদ্দিকুরউদ্দিন ভাই, তারপরে এখানে একটা কথা থেকে,
জি জি,
মেজরিটি ফয়সা বিফল
দেখে
গামী দিকে নিয়ে যায়।
জি,
আমরা নিয়ত এটা করতে পারি না, আল্লাহ যতদিন বেঁচে থাকি তোমার এবং তোমার নবীর সন্তুষ্টির মধ্যে রাখছি, যদি এমন হয় আমি যেন কারো মুখাপেক্ষি না।
কামাল ভাই, এখানে যারা এরকম দোয়া করে সবাই সম্পত্তির জন্য, কামাল ভাই আমি আর আপনি যতই বলি এটা হচ্ছে মানুষের একটা প্রাকৃতিক দুর্বলতা, সম্পদশালী হওয়ার জন্য সবাই চায়, তাদের জন্য একটা মেসেজ আমি দিতে চাই। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর দোয়া করতেন, এটা আবু বকর সিদ্দিকের দোয়া করতেন, আবু বকর সিদ্দিকের বলতেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার সামর্থ্য দাও, সম্পদ দাও, কিন্তু ওই সম্পদের মধ্যে মন লাগিও না, তোমার প্রতি আমার মনটা যাতে সবসময় ঝুঁকে থাকে। ওসমানে গনি বলতো আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও কিন্তু সম্পদের মহব্বত অন্তরে আসতে দিও না, এটা যাতে সম্পদের জায়গায় থাকবে, যাতে আমি এগুলো দিয়ে তোমাকে রাজি করতে পারি। এখন আমরাও যদি সম্পদ চাই, যেমন আমরা সুস্বাস্থ্য চাই, আফিয়ত চাওয়ার জন্য বলা হচ্ছে, সম্পদ দিলেও আল্লাহ আল্লাহ তাআলা আপনাকে না চাইতে অনেক কিছু দিচ্ছে। অনেক মানুষ আছে কামাল ভাই চেষ্টা করতে হয় না, উনি কোনোদিন অফিসেও যান না, ওনার নানার বাড়ি থেকে সম্পত্তি পেয়েছেন, দাদার বাড়ি থেকে সম্পত্তি পেয়েছেন, বড় ভাই দিয়েছেন, ছোট ভাই দিয়েছেন, যে কোনো আত্মীয় স্বজন ওনাকে দিয়ে ভরিয়ে ফেলেছেন, তো উনি কী করবেন, উনি কি লাহৌলাগুলো সব ছেড়ে চলে আসবেন, না, ওনার কাজ হচ্ছে যে আল্লাহ এগুলো আমি এগুলো যে অন্তরে যাতে না বসে, আল্লাহ তুমি তোমার পথের প্রতীক বানাও। কেননা আমরা জানি ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহি রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, কিন্তু ওই একদিন উনি ওনার বিছানার মধ্যে শুয়েছিলেন, যেটা ঘটনা আমরা পড়েছি, তো এক ব্যক্তি ওনার ছাদে উঠে আওয়াজ করতেছে, বলতেছে কে, বলতেছে আমি অমুক, বলছে কী জন্য উঠেছ, বলছে একটু ওট খোঁজার জন্য উঠেছি, তো ইব্রাহিম আদহাম রহমত বলতেছে ছাদের উপর ওট করতে উঠবে, ওট তো স্বাভাবিকভাবে একটু উপরে উঠতে পারে না, ছাদে কীভাবে উঠবে,
জি
বলতেছে ছাদের উপর ওটা কি ওটা কি সম্ভব, কেউ কোনোদিন এটা খুঁজতে দেখেছ, তখন ওটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ওনার হিদায়তের জন্য ছিল। তখন ওই ব্যক্তিও বলল যে আসলে যদি ছাদের উপর ওঠা সম্ভব না, অথবা কাউকে যদি খুঁজতে না দেখেন ছাদের উপর উঠ, তবে এটা কীরকম আপনি কোনোদিন খুঁজতে দেখেছেন, কোনো মানুষকে নরম নরম বিছানায় বসে আল্লাহকে পাওয়া, এই এরকম রাজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করে এরকম করেছেন, তখন ইব্রাহিম আদহাম রহমত বলতেছে না এটা তো আমার মৌলার পক্ষ থেকে ইশারা হয়েছে, উনি আল্লাহ তাআলার দয়া সব কিছু ছেড়ে এরপর আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য লেগে যাচ্ছেন। তো এখন আমরা আসলে আল্লাহর বলিরা অনেক কোরবানি দিয়েছে, আমাদের শুধু এটা কোরবানি দিতে হবে যে আমরা সময়টা আল্লাহ রসুলের পথে ব্যয় করি। মনে করেন আপনি ফ্ল্যাটের মধ্যে আছেন, আপনার অ্যাটাস্টেড বাথরুম আপনার একই রুমের মধ্যে, মাসুদ ভাই আগে মুরব্বীরে দেখেন কামাল ভাই বাথরুম করার জন্য 2 মাইল দূরে যেতে হতো, আবার রাতে যদি উজু করার জন্য যেতে হতো, শীতকালে কঠিন অবস্থা, পানিগুলো তো ঠান্ডা, এখন তো আপনার কুলারও আপনার ঘরের মধ্যে, তখনকার মানুষের কোনো সুযোগ সুবিধা ছিল না, আরাম এসেছিল না, কিন্তু ইবাদতের জজবা ছিল। এখন আমাদের সব সুযোগ সুবিধা ঘরের মধ্যে, ওই আগ্রহটা নাই, শুধু আমরা বসে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না বর্তমান সময়ে, তো 5 ওয়াক্ত নামাজ পড়ে খুঁজি যে কামাল ভাই বর্তমান সময়ে বেনামাজির লিস্ট কয়জন আছে, আরও বলে যে 95% মানুষ বেনামাজি, কেন ওই নিজে নামাজ পড়তেছে এটাকে উপরে তোলার জন্য, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমরা যদি এটা বলি যে আল্লাহ তুমি আমাকে দয়া করো, যেমন একটি ঘটনা মাশাআল্লাহ একটা চমৎকার ঘটনা, ইমাম হোসেন রদি আল্লাহ তা কারবালার ঘটনার প্রায় বছর একশো বছর না প্রায় 50-60 বছর পর এক বড় আশিক রসুল ছিলেন যিনি আশেকে আহলে বাইত ছিলেন। তো উনি বাদশাহ একটি এলাকার গভর্নর ছিলেন, তো উনি ওনার সৈন্যবাহিনী সব কুচকাওয়াজ করছিল প্রদর্শনী, যেভাবে আমরা 16 ডিসেম্বরের সময় বা 26 মার্চের সময় প্রধানমন্ত্রীকে দেখানো হয় এরকম কুচকাওয়াজ চলছিল। উনি একটা দিনে দাঁড়িয়ে দেখছিলেন ওনার এই সাম্রাজ্যের মধ্যে অনেক সৈন্যবাহিনী ছিল, তো উনি এগুলো দেখে হঠাৎ ওনার মনে আসলো এই সৈন্যগুলো যদি 61 বা 63 হিজরিতে আমার কাছে থাকতো আর আমি যদি সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে গিয়ে ওখানে যদি এগুলো নিয়ে আমি লড়াই করে নিজের জানকে হুজুরের কুরবানি কদমে উৎসর্গ করতে পারতাম কতই না উত্তম হতো। মনে মনে বলেছেন, আন্তরিকভাবে নিয়ত করেছেন। উনি যখন ইন্তেকাল করলেন, এক ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলো, মা ফায়াল আল্লাহ বিকা, আল্লাহ পাক আপনার সাথে কীরকম আচরণ করেছে। উনি বলতেছেন একটা নিয়ত একটা আফসোস আমাকে কাজ দিয়েছে, শুধু আমি বলেছিলাম এই সৈন্যগুলো নিয়ে যদি তখন থাকতো আমি কী করতে পারতাম, পক্ষে আমি এজিদের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করতে পারতাম। তো আল্লাহ তাআলা আমার ওই নিয়তটার কারণে কবুল করেছেন, আহলে বাইতের মহব্বতের কারণে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়েছেন।
সুবহানাল্লাহ।
আমরাও যদি এরকম ভালো ভালো কিছু নিয়ত করে রাখি আর আফসোস তো করার কোনো কারণই নেই, কেননা মাসুদ ভাই দেখেন আমি যতটুকু পারবো ততটুকু আল্লাহ পাক আমাকে দিচ্ছেন। অনেকেই বলে গত মাসে ইনকাম হয়েছিল 60 লক্ষ টাকা, এই মাসে হচ্ছে 20 লক্ষ টাকা। মনে করেন আমরা আমাদের লেভেলের কথা বলি, মনে করেন গত মাসে হয়েছে 60,000 টাকা, এই মাসে 20,000 টাকা, এত কমে গেলে কেন? নিশ্চয় কেউ কিছু করেছে, এত কমে যাওয়ার কারণটা কি? কিন্তু খামার ভাই একটুকু মনে আসে না যে গত মাসের 60,000 টাকা এটা আমার প্রয়োজন ছিল সেই জন্য দিয়েছে, এই মাসে হয়তো এতটুকু প্রয়োজন হচ্ছে না, আল্লাহ তাআলা আমাকে হয়তো বড় 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 মুসিবত থেকে খরচ থেকে বাঁচিয়ে নিচ্ছেন এই জন্য কম দিচ্ছেন, এই কথাগুলো শয়তান সহজ আসতে দেয় না। সেই জন্য আমি তো বলবো আস্তাগফিরুল্লাহ, এটা সত্যভাবে এটা কন্টিনিউ করা দরকার সবার। শয়তান আমাদেরকে খামার ভাই ভালো চিন্তায় যেতেই দিচ্ছে না, আর আস্তাগফিরুল্লাহ পড়লে তো অনেক ফজিলত মাশাআল্লাহ
মাশাআল্লাহ
হাদিস শরীফের মধ্যে রয়েছে যারা সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়ে
আসছে ইনশাআল্লাহ। জি আস্তাগফিরুল্লাহ ইনশাআল্লাহ বেশি বেশি পড়তে থাকি, এর ফজিলত ইনশাআল্লাহ শুনে নিব। ফটিকছড়ি কাঞ্চননগর থেকে বিনতে নাসির আত্তারি ভাইয়া, সবাইকে আমার সালাম। মাশাআল্লাহ আজকের বিষয়টি অনেক সুন্দর, মাশাআল্লাহ আলোচনা সুন্দর হচ্ছে, আল্লাহ তাআলা শোনার তৌফিক দান করুক। জি কামাল ভাই, যেতে যেতে আপনার কাছ থেকে দুই একটি মাদিনা খুব শুনে,
যদি এমন হতো এই চিন্তাটা আজকে আমরা এভাবে নিই, আমরা যদি এমন হইতাম নবীর গোলাম হয়ে মদিনায় মরতে পারতাম।
আমিন আমিন।
দেখো মেজরিটি পয়সাওয়ালা গরিব সৌভাগ্যবান আজকে যারা পয়সা চাইতেছে, আমি তাদেরকে বলবো যদি এমন হতো আল্লাহ আমার যতটুকু দরকার অতটুকু দাও, এই জিনিসটা নিয়ে দেখেন আপনি দান করবেন, হায়রাত করবেন, সৎকা করবেন। হাদিস শরীফ আছে এরকম একটা রেওয়ায়েত, যার সর্বাম্ম বড় বড় দানবীররা কাল কিয়ামতের দিন রিয়ার লোক দেখানো ইবাদতের কারণে জাহান্নামে যাবে।
আল্লাহু আকবার।
বান্দা তো বলতে পারে না কখন লোক দেখানো দিল্লি এসে যায়। তো না দেখো আমি নিজেকে বাঁচাই,
বাঁচাই
আল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি তোমার সন্তুষ্টির মধ্যে থাকি,
জি,
আর আল্লাহ আমার পরিবারের যত কিছু দরকার তুমি মদদগার, তুমি মদদ করো। এই দেখ এখন আমি দেখি আরে না ওর ছেলে বড় ভুইশাল হয়েছে, আমার ছেলে কখন হবে, ওরা বড় গাড়ি বাড়ি বানাইছে আমরা কবে বানাবো, এই যে একটা প্রতিযোগিতা এটাই কিন্তু নষ্টের মূল। আমরা এই প্রতিযোগিতায় না যাই, আমরা যদি যাই আরে সাহাবাই কারা আমরা সর্বদা আমার নবীর দরবারে পড়ে থাকতো মাওলাকে রাজি করার জন্য,
জি,
তো আমরা ওই সাহাবাই কারামের তরিকায় মাওলাকে রাজির কাজে লেগে যাই না, না শুধু আসি শুধু নেওয়ার জন্য। তো আমরা বড় বড় চিন্তা যদি এমন হতো, যদি এমন হতো আমি বলি এটাকে একেবারে 3 তালাক দিয়ে দিই, কারণ যাকে 3 তালাক দেওয়া হয় তার আর বিয়া করা যায় না, বুঝছেন নি সমস্যা, এবার 3 তালাক দিই। আর এমনভাবে নি যদি আমি মদিনার অলিগলি দুলি হইতাম, তো যদি আমি মদিনায় ইমানের সাথে কমার সাথে মরে যেতাম, যদি আমি দুনিয়ায় যতদিন থাকি নেক কাজে থাকতাম, যদি আমি যতদিন থাকি মানুষের সেবামূলক, দেখো সেবা শুধু অর্থ দিয়ে হয় এরকম কোনো কথা নাই, মাথা দিয়ে সেবা হয়, বুদ্ধি দিয়ে সেবা হয়, সহানুভূতি দিয়ে সেবা হয়, সেবা হয় অনেক দিন। তবে আমি আমার জাতটাকে মানুষের সেবায় যদি মিটিয়ে দিতে পারতাম এরকম হতে পারে না। এখন আমি বলি না আমার সমস্ত সম্পদ তোমাদের জন্য দিয়ে দিলাম, কিন্তু লাইন ধরো, আমার নাম প্রচার করো, আমাকে দেখাও, আমার নাম আসে না কেন? ও পয়সাওয়ালা তোর টাকার উপর লান, তোর টাকা রাগ করিস না, তোমার টাকা তোমারে আগুনে জ্বালাবে যারা লোক দেখানোর জন্য এই কাজগুলা করে। কারণ একবার দুইবার যে নিজের খুব ইয়ে চাই কি নাম চাই প্রচার চাই, মনে করো কেউ যদি বলে আমি অমুক কাজটা করেছি একবার, দ্বিতীয়বার তৃতীয়বার তার নাম লেখা হয় রিয়াকা। এখন তো মানুষ ভালো কাজ করে দেখা যায় বারবার, আমি এটা করেছি, আমি এটা করেছি, তুই কি করছিস বেটা, তুই কিচ্ছু করছ না, নিজের বরবাদ করছিস,
ছোটখাটো আমলগুলোকে নষ্ট করে দিলার।
এই জন্য কাউকে যদি কখনো দয়া করি, এখন রজব সাবান আসছে, রমজান, জাকাত দেওয়ার টাইম আসবে, অনেকে লাইন ধরে শাড়ি দেবে, কম্বল দেবে, সাইল দেবে, ডাল দেবে, অনেক কিছু অমুকে দিছে, অমুকে দিছে, ভাই দি, লুকিয়ে দি, ডান হাতে দিলে বাম হাতে যেন খবর না পায়, এভাবে দি না, তোমার মানা করছে কি? এত ডাক ডুল বাজিয়ে দেওয়ার দরকার কি? একজন অন্ধ বুড়িমাকে সেবা করত,
কেউ জানতো না,
কেউ জানতো না, রাষ্ট্রপ্রধান ডুল বাজাইছে, ফারুক আজম রদুল্লাহ একদিন দুই দিন তিন দিন পাহারা দিয়ে আসছে, কখন এসে উনি করে এই হিকমত গুলা আমাকে দেখতে হবে। এখন আমরা হিকমত দেখানোর আগে মিডিয়া তোমরা আসবে, আগে
প্রচার করে দেয়,
প্রচার ফসার না আগে সব আছে কিনা, আছে, এবার দুজনকে দিয়ে যাও, কই অনেকক্ষণ দিয়েছি, একদম কি করছে জানো, ডাক করিয়ে দুই সাইডটা আলো দিচ্ছে, এটা দিছে সেটা দিছে, কিন্তু মিডিয়া চালা দিচ্ছে অনেকগুলোরে এত এত দিছে, কিন্তু দিছে সাইডটা আলো, তিনটা পিঁয়াজ, এই ধরনের কিছু, এই ধরনের মানুষও আসছে।
আল্লাহ তাআলা দয়া করে জি হুজুর, আমরা খুব শেষের দিকে আপনার কাছ থেকে আমাদের ফোন নিয়ে ইনশাল্লাহ শেষ করছি, ইস্তেগফারের কিছু ফজিলত আল্লাহর সাথে এক মিনিটের মধ্যে আমাদেরকে সমাধানে ফোন দিবেন।
আসলে ইস্তেগফার এর ব্যাপারে হাদিস শরীফ এসেছে, যে ব্যক্তি চাই তার আমলনামা তাকে খুশি করুক, তার উচিত হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করা। হাদিস শরীফের মধ্যে যে যারা ইস্তিগফারকে আবশ্যক করে নিল, আল্লাহ পাক তাদের অভাব দূর করে দিবেন, তাদের মুসিবতকে দূর করে দিবেন এবং তাদের সমস্যাকে আল্লাহ তারা সমাধান করে দিবেন।
ইস্তিগফারটা যদি একটু শুনেন,
ইস্তিগফার তো অনেকভাবে হয়, এমনি ইস্তিগফার জি আস্তাগফিরুল্লাহ রব্বি, আস্তাগফিরুল্লাহ আযীমা ওয়া আতুবু ইলাইহি, এটা একটা আছে, একটা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, এরকম আছে, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, 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 জি লা হাওলা শরীফ আছে। তো আমি আসলে বলবো আমার আসলে একান্তভাবে আল্লাহ পাকের দরবারে দোয়া করা দরকার, কেননা একবার আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসা ছিলেন, তো এক কোণার মধ্যে এক গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহর কাছে দোয়া করছে, হাত তুলেছে, আল্লাহ আমি তোমার কাছে দয়া চাচ্ছি, কেননা তুমি আমার আল্লাহ, তুমি আমার সৃষ্টিকর্তা। এভাবে যখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছে, তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলাকে তার কাছে পাঠালেন, যে তাকে গিয়ে ডেকে নিয়ে আসো, কেননা আমাকে জানানো হয়েছে আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। আন্তরিকভাবে চাওয়া যে আল্লাহ তুমি আমার দয়ালু প্রতিপালক। এই যে আমরা টেনশন করি পরিবারের সদস্যদেরকে নিয়ে, এটা আসলে আমাদের টেনশন না, রিজিকের দায়িত্ব মাওলা আপন কুদরতি হাতের মধ্যে নিয়েছেন, আমাদের কি টেনশন এগুলো। একবার এক ব্যক্তি এসে হযরত সাইয়্যিদুনা শিবলি রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলল, হুজুর আমার ছেলে এতজন, মেয়ে এতজন, পরিবারের সমস্যা অভাব যাচ্ছে না, আপনি আমার জন্য কিছু করেন, দোয়া করেন, এইরকম কেন হচ্ছে, অভিযোগ করতেছে বারবার। হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলাহু বলেন যে একটা কাজ করো, আজকে গিয়ে ঘরে গিয়ে তোমার ঘরের মধ্যে যাদের রিজিকের দায়িত্ব, তোমার পরিবারের সদস্য ছেলে সন্তানদের মধ্যে যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতের হাতে নেন নাই, কুদরতের মধ্যে নেই দায়িত্বের, তাদেরকে তুমি ঘর থেকে বের করে দাও। তখন বাবা বলল, হুজুর এটা কীভাবে হয়, এটা তো সবার তো আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, কুদরতের হাতের মধ্যে রয়েছে, এটা তো হতে পারে না। তো বলতেছে তুমি টেনশন কেন করতেছো, এটা তোমার টেনশন না,
মালিকের কাছে,
তুমি টেনশন কেন করতেছো, এটা তো মাওলা যখন যাকে যেভাবে দেওয়ার প্রয়োজন হবে দিবে, হয়তো কিছুদিনের জন্য কম পাচ্ছ, অতি শীঘ্রই তাদের রিজিক তোমার কাছে পৌঁছাবে।
মাশাআল্লাহ, মারহাবা, গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আমাদেরকে দিয়ে নুরউদ্দিন হুজুর ওনার মানে এখানে শেষ করলেন, আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার এদিনে হয়তো আপনাদের খিদমতে আমরা হাজির হব। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক নাসিব করুন, আফসোস নয়, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল ভরসার মাত্রাকে বাড়িয়ে দেয় এবং আল্লাহ তাআলাই আমাদের হাকিকি মদতগার। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
মন মুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনা।